This track was downloaded from fusionbd.com.
রাত 3:45 মিনিট। কেউ একজন হামান দিস্তার শব্দ করছে। এরা আস্তে করে দরজা খুলে বাইরে যেতেই দেখে শব্দটা দাদির ঘর থেকেই আসছে। এরা এগিয়ে যেতেই কেউ একজন নাম ধরে ডাক দিল। কি হয় রাত 3:45 মিনিটে জানতে হলে কানপতন কুয়াশায় আজ রাত 11:00 খবরের পর। হ্যালো বন্ধুরা, শুরু হয়ে গেছে কুয়াশা এপিসোড রেডিও এফএম 89.2 এর সাথে আছি আমি শারমিন, এবং প্রতিবারের মতো রয়েছে আমাদের প্রথম ঘন্টায় দারুণ ক্লাসিক গল্প, ভয় বা রহস্যের কোনো গল্প যেটা পড়ে থাকে সেতু সেটাও আছে। কিন্তু সেই গল্পে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, সিম বন্ধ রেখে নেটওয়ার্কের বাইরে হারিয়ে যেও না। এখন জিপি বন্ধ সিম চালু করে 14 টাকা রিচার্জ করলেই পেয়ে যাবে 2 Mbps স্পিডে নন স্টপ 3G ইন্টারনেট একদম ফ্রি। সাথে থাকছে জিপি টু জিপি 2000 ফ্রি SMS। আর যারা গ্রামীণ ফোনের সাথেই আছো তারা টার্গেট অ্যামাউন্ট রিচার্জ করলেই পেতে পারো 100% পর্যন্ত বোনাস। তোমার টার্গেট রিচার্জ অ্যামাউন্ট জানতে ডায়াল করো *444*1*2# বিস্তারিত জানতে ভিজিট করো www.graminphone.com এই ঠিকানায়। আমরা আজকে খুব তাড়াতাড়ি গল্পে চলে যাব, কারণ আজকে গল্পের দৈর্ঘ্য বেশ লম্বা। এখন প্রথম পর্ব শুনছি যেটা পড়ে শোনাচ্ছে সেই তো। আজকে কাহিনীর এই গল্পের প্রথম ঘন্টার প্রথম গল্পের নাম হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা খগম। গল্পটার প্রথম অংশ শুনছি, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে পরের অংশে চলে যাবো, তারপর আবার ফিরে আসছি। শারমিন, আমার সঙ্গেই থাকো বা সঙ্গেই থাকুন আর লিখতে থাকুন আমাকে যত ইচ্ছে, 2221 এই নাম্বারে।
বেডরুম এক্সের আলোতে বসে ডিনার খাচ্ছি, সবে মাত্র ডালনা টিমে একটা কামড় দিয়েছি। এমন সময় চৌকিদার লসমান জিজ্ঞেস করলো,
আপলোক ইমলি বাবা কি দর্শন নেই করেনগে?
বলতে বাধ্য হলাম যে ইমলি বাবার নামটা আমাদের কাছে একেবারেই নতুন, তাই দর্শন করবার প্রসঙ্গ উঠেইনি। লসমান বলল, জঙ্গল বিভাগে যে জিপটা আমাদের জন্য মোতায়েন হয়েছে তার ড্রাইভারকে বললেই সে আমাদের বাবার ডেরায় নিয়ে যাবে। জঙ্গলের ভিতরেই তার কুঠি, ভারী মনোরম পরিবেশ, সাধু হিসেবেও নাকি খুবই উঁচু স্তরের, ভারতবর্ষের নানান জায়গা থেকে গণ্যমান্য লোকেরা এসে তাকে দেখে যান ইত্যাদি ইত্যাদি। এছাড়া আর যে ব্যাপারটা শুনে আরো কৌতূহল হলো সেটা হলো এই যে বাবার নাকি একটা পোষা কেউটি আছে, সেটা বাবার কুটিরের কাছে একটা গর্তে থাকে, আর প্রতিদিন সন্ধ্যেবেলা সে গর্ত থেকে বেরিয়ে বাবার কাছে এসে ছাগলের দুধ খায়। ধৈর্যটি বাবু সব শুনে শুনে মন্তব্য করলেন, দেশটা বুজরুকিতে ছেয়ে যাচ্ছে একেবারে, বিশেষ করে ভণ্ড সাধু সন্ন্যাসীর সংখ্যা দিন দিন বিপজ্জনক ভাবে বেড়ে চলেছে। পশ্চিমে যতই বিজ্ঞানের প্রভাব বাড়ছে আমাদের দেশটা নাকি ততই আবার নতুন করে কুসংস্কারের অন্ধকারের দিকে এগোচ্ছে। হোপলেস ব্যাপার মশাই, ভাবলে মাথায় রক্ত উঠে যায় একেবারে। কথাটা বলে ধৈর্যটি বাবু হাত থেকে কাঁটা চামচ নামিয়ে রেখে পাশ থেকে ফ্লাই ফ্ল্যাপ বা মক্ষিকা মারণ দণ্ডটা তুলে নিয়ে টেবিলের উপর এক অব্যর্থ চাপড়ে একটা মশা মেরে ফেললেন। ভদ্রলোকের বয়স 45-50 মধ্যে, বেটে রোগা ফর্সা, চোখা চোখা চেহারা, চোখ দুটো রীতিমতো কটা। আমার সঙ্গে আলাপ হলো এই ভর দুপুরে এসে। আমি এসেছি আগ্রা হয়ে, যাব জয়পুরে মেজদার কাছে 2 সপ্তাহ ছুটি কাটাতে। এখানে এসে ডাক বাংলো বা টুরিস্ট লজে জায়গা না পেয়ে শেষটায় অনেক কাঠখর ঘুরিয়ে শহরের বাইরে এই ফরেস্ট রেস্ট হাউসে এসে উঠেছি। তাতে অবশ্যই আক্ষেপের কিছুই নেই, কারণ জঙ্গলে ঘেরা রেস্ট হাউসে থাকার মধ্যে বেশ একটা রোমাঞ্চকর আরাম আছে। ধৈর্যটি বাবু আমার একদিন আগে এখানে এসেছেন, কেন এসেছেন তা এখনো খুলে বলেননি। কাল এখান থেকে 22 মাইল পূবের দিক বলে একটা জায়গায় গিয়েছিলাম সেখানকার কেল্লার প্রাসাদ দেখতে। ভরতপুরের কেল্লাও আজ সকালে দেখা হয়ে গিয়েছে, আর বিকেলে গিয়েছিলাম কেওলাদোয়ের ঝিলে পাখির আস্তানা দেখতে। সে এক অদ্ভুত ব্যাপার, 7 মাইলের উপর লম্বা ঝিল, তার মাঝে মাঝে ছোট ছোট দ্বীপের মতো ডাঙা মাথা উঁচিয়ে রয়েছে, আর সেই ডাঙার প্রত্যেকটিতে রাজ্যের পাখি এসে জড়ো হয়েছে, তার অর্ধেকের বেশি আমি কোনো কালেও চোখে দেখিনি। আমি অবাক হয়ে পাখি দেখছি, আর ধূর্যটি বাবু ক্ষণে ক্ষণে গজ গজ করে উঠছেন, আর হাত দুটোকে অস্থির ভাবে এদিক ওদিক নাড়িয়ে মুখের আশপাশ থেকে উনকি সরাবার চেষ্টা করছেন। উনকি হলো একরকম ছোট পোকা, ঝাঁকে ঝাঁকে এসে মাথা চারপাশে ঘুরে আর নাকে মুখে বসে। তবে পোকাগুলো এতই ছোট যে তাদের অনায়াসে অগ্রাহ্য করে থাকা যায়। কিন্তু ধূর্যটি বাবু দেখলাম বারবার বিরক্ত হয়ে উঠছেন, এত অধৈর্য হলে কি চলে? সাড়ে আটটার সময় খাওয়া শেষ করে সামনের বারান্দায় বেতের চেয়ারে বসে চাঁদনি রাতে জঙ্গলের শোভা দেখতে দেখতে ধূর্যটি বাবুকে বললাম, ওই যে সাধু বাবার কথা বলছিল, যাবেন নাকি দেখতে? ধূর্যটি বাবু তার হাতের সিগারেট একটা ইউক্যালিপটাস গাছের গুড়ির দিকে তাক করে ছুঁড়ে ফেলে বললেন,
কেউ কেউ পোষ মারি না, মানতে পারে না। সব সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে মশাই, ছোটবেলায় জলপাই ঘুরতে থাকতুম, নিজের হাতে অজস্র সাপ মেরেছি। কেউটা হচ্ছে বিভৎস শয়তান সাপ, পোষ মারানো অসম্ভব। কাজেই সাধু বাবার খবরটা কতটা সত্যি সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার।
আমি বললাম, কাল তো বিকেলে এমনিতেই কোনো প্রোগ্রাম নেই, সকালে বার্নের কেল্লা দেখে আসার পর থেকেই তো ফ্রি।
আপনার বলছি সাধু সন্ন্যাসীদের উপর খুব ভক্তি?
প্রশ্নটার পেছনে বেশ একটা খোঁচা রয়েছে সেটা বুঝতে পারলাম, কিন্তু আমি জবাবটা দিলাম খুবই সরলভাবে। ভক্তির কথা আর আসছে কি করে, কারণ সাধু সঙ্গের তো কোনো সুযোগই হয়নি এখন পর্যন্ত। তবে কৌতূহল যে আছে সেটা অস্বীকার করব না।
আমারও ছিল এককালে বুঝছেন, কিন্তু একটা অভিজ্ঞতার পর থেকে আর
অভিজ্ঞতাটা হলো ধৈর্যটি বাবু নাকি ব্লাড প্রেশারের ব্যায়াম। বছর দশেক আগে তার জ্যাঠামশাইয়ের পাল্লাই পরে তিনি এক সাধু বাবার দেওয়া টোটকা ওষুধ খেয়ে নাকি সাত দিন ধরে অসহ্য পেটের যন্ত্রণায় ছটফট করেছেন, আর তার ফলে তার রক্তের চাপও নাকি গিয়েছিল বেড়ে। সেই থেকে ধৈর্যটি বাবুর ধারণা হয়েছে ভারতবর্ষের শতকরা 90% সাধুই হচ্ছে আসলে ভণ্ড সাধু। ভদ্রলোকের বাবা বিদ্বেষটা বেশ মজার লাগছিল, তাই তাকে খানিকটা উস্কানোর জন্য বললাম, কেউটের পোষ মানার কথা যে বলছেন, আমি আপনি পোষ মানাতে পারবো না নিশ্চয়ই, কিন্তু হিমালয়ের কোনো কোনো সাধুতে শুনেছি একেবারে বাঘের গুহায় বাঘের সঙ্গে একসঙ্গে বাস করে।
শুনেছেন তো, দেখেছেন কি?
স্বীকার করতেই হলো যে আমি দেখিনি।
দেখবেন না, এই যে আষাঢ়ে গোপর দেশ, শুনবেন অনেক কিছুই, কিন্তু চাক্ষুষ দেখতে চাইলে দেখতে পাবেন না। আমাদের রামায়ণ মহাভারতে দেখুন না, বলছে ইতিহাসকে তো আসলে আজগুবি গপ্পর ডিপো। রাবণের 10টা মাথা, হনুমান ল্যাজে আগুন দিয়ে লঙ্কা পুড়োচ্ছে, ভীমের অ্যাপিটাইট, ঘটোৎকচ, হিড়িম্বা, পুষ্পক রথ, কুম্ভকর্ণ, এগুলোর চেয়ে বেশি নন্সেন্স আর কি বা আছে বলুন? আর সাধু সন্ন্যাসীদের ভণ্ডামির কথা যদি বলেন, সেটা এসব পুরাণ থেকেই শুরু হয়েছে নাকি? অথচ সারা দেশের শিক্ষিত অশিক্ষিত লোকে একদিন ধরে এসব গেলে খাচ্ছে।
বায়না কেল্লা দেখে রেস্ট হাউসে ফিরে লাঞ্চ ও বিশ্রাম সেরে ইমলি বাবার চেয়ারে পৌঁছতে 4টে বেজে গেল। ধূর্যটি বাবু এ ব্যাপারে আর আপত্তি করেননি, হয়তো তার নিজেরও বাবা সম্পর্কে একটু কৌতূহল হচ্ছিল। জঙ্গলের মধ্যে একটা দিব্যি পরিষ্কার খোলা জায়গায় একটা বিরাট তেঁতুল গাছের নিচে বাবার কুটির। গাছের থেকেই বাবার নামকরণ, আর সেটা করেছে স্থানীয় লোকেরা। বাবার আসল নাম কি তা কেউই জানে না। খেজুর পাতার ঘরে একটি মাত্র চেলা সঙ্গে নিয়ে ভাল্লুকের ছালের উপর বসে আছেন বাবা। চেলাটির বয়স অল্প, বাবার বয়স কত তা বোঝার জন্যই সূর্য ডুবতে ডুবতে এখনো ঘন্টা খানেক বাকি, কিন্তু তেঁতুল পাতার ঘন ছাউনির জন্য জায়গাটা এখনই বেশ অন্ধকার। কুটিরের সামনে ধুনি জ্বলছে, বাবার হাতে গাঁজার কলকে। ধুনির আলোতেই দেখলাম কুটিরের একপাশে একটা দড়ি টাঙানো, তাতে একটা গামছা আর একটা কৌপিন ছাড়া ঝোলানো রয়েছে গোটা দশেক সাপের খোলস। আমাদের দেখে বাবা কলকের ফাঁক দিয়ে একটু হাসলেন। ধূর্যটি বাবু ফিসফিস করে বললেন,
বৃথা সময় নষ্ট না করে আসল প্রসঙ্গে চলে যান তো দাদা, দুধ খাওয়ার সময়টা কখন জিজ্ঞেস করুন।
আপ বাল কিষান সে মিলনা চাহতে হে?
ইমলি বাবা আশ্চর্য উপায় আমাদের মনের কথা জেনে ফেলেছেন। কেউটির নাম যে বালকিষণ সেটা আমাদের জিপের ড্রাইভার দীনদয়াল কিছুক্ষণ আগেই আমাদেরকে বলেছে। ইমলি বাবাকে আমাদের বলতেই হলো যে আমরা তার সাপের কথা শুনেছি এবং পোষা সাপের দুধ খাওয়া দেখতে আমাদের ভারী আগ্রহ, সে সৌভাগ্য কি আমাদের হবে? ইমলি বাবা আক্ষেপের ভঙ্গিতে মাথা নাড়লেন। তিনি বললেন যে বালকিষাণ রোজই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বাবার ডাক শুনে গর্ত থেকে বেরিয়ে কুটির এসে দুধ খেয়ে যায়। দুদিন আগে পর্যন্ত এসেছে, কিন্তু গতকাল থেকে তার শরীরটা নাকি তেমন ভালো নেই। আজ পূর্ণিমা, আজও সে আসবে না, আসবে আবার কাল থেকে। সাপের শরীর খারাপ হয় এই খবরটা আমার কাছে নতুন। তবে পোষা তো হবেই বা না কেন, গরু ঘোড়া কুকুর ইত্যাদির জন্য তো হাসপাতালই আছে। বাবার চেলায় আরো একটা খবর দিল, একে তো শরীর খারাপ, তার উপর কিছু কাঠ পুকুরে নাকি তার গর্তে ঢুকে বালকিষাণকে বেশ কাবু করে ফেলেছিল। সেই সব পিঁপড়ে নাকি বাবার অভিশাপে পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে। কথাটা শুনে ধৈর্যজি বাবু আমার দিকে আর চোখে চাইলেন। আমি কিন্তু ইমলি বাবার দিকেই দেখছিলাম, চেহারায় তেমন কোনো বিশেষত্ব নেই, পরনে সাধারণ একটা গেরুয়াল খেলা, মাথায় জটা আছে, কিন্তু তাও তেমন জবরজং কিছু নয়। কানে দুটো লোহার মাকড়ি, গলায় মোটা চারেক ছোট বড় মালা, জানকোলের উপর একটা তাবিজ। অন্য পাঁচটা সাধু বাবার সঙ্গে খুব একটা তফাত নেই, কিন্তু তাও সন্ধ্যার পরন্ত আলো এই ধুনির পিছনে বসা লোকটার দিক থেকে কেন জানি চোখ ফেরাতে পারছিলাম না। আমরা দাঁড়িয়ে আছি দেখে চেলাটি দুটো চাটাই বার করে এনে বাবার হাত দশেক দূরে বিছিয়ে দিল। কিন্তু বাবার পোশাক কেউ থেকেই যখন দেখা যাবে না, তখন আর বসে থেকে কি হবে, দেরি করলে আবার ফিরতে রাত হয়ে যাবে। গাড়ি ঠিকই আছে, কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আর আশেপাশে জন্তু জানোয়ারেরও অভাব নেই, হরিণের পাল তো রোজই দেখছি। তাই শেষ পর্যন্ত আর বসলাম না, বাবাকে নমস্কার করতে তিনি মুখ থেকে কলকে না সরিয়ে চোখ বুঝে মাথা হেঁট করে প্রতি নমস্কার জানালেন। আমরা দুজনে শখানিক গজ দূরে রাস্তার ধারে রাখা জিপের উদ্দেশ্যে রওনা করলাম, কিন্তু আগেও চারিদিকের গাছগুলো থেকে বাসায় ফেরা পাখির কলরব শুনতে পাচ্ছিলাম, এখন সব স্তব্ধ। কুটির থেকে বেরিয়ে কয়েক পা গিয়ে ধৈর্যজি বাবু হঠাৎ থেমে বললেন, স্বপ্নের হয় নাই দেখা গেল, তার গর্তটা অন্তত একবার দেখতে চাইলে হতো না? তার জন্য তো ইমলি বাবার কাছে যাবার কোনো দরকার নেই, আমাদের ড্রাইভার দিনদয়াল তো বলেছিল যে ও গর্তটা দেখেছে। ঠিক কথা। গাড়ি থেকে দিনদয়ালকে নিয়ে আমরা আবার ফিরে এলাম। এবার কুটির দিকে না গিয়ে একটা বাদাম গাছের পাশ দিয়ে সরু পায়ে হাঁটা পথ ধরে খানিকপুর এগিয়ে যেতেই সামনে একটা কাটা ঝোপ পড়ল। আশেপাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখে মনে হলো এককালে এখানে হয়তো দালান জাতীয় একটা কিছু ছিল। দিনদয়াল বলল ওই ঝোপটার ঠিক পেছনেই নাকি সাপের গর্ত। এমনি দেখে কিছুই বোঝার উপায় নেই, কারণ আলো আরো কমে এসেছে। ধৈর্যজি বাবু তার গোছের পকেট থেকে একটা ছোট্ট টর্চ বার করে ঝোপের উপর আলো ফেলতেই পিছনে গর্তটা দেখা গেল। যাক, গর্তটা তাহলে সত্যিই আছে, কিন্তু সাপ? সে কি আর অসুস্থ অবস্থায় আমাদের কৌতূহল মেটাবার জন্য বাইরে বেরোবে? সত্যি বলতে কি, সাধু বাবার হাতে কেউটের দুধ খাওয়া দেখার বাসনা থাকলেও সেই কেউটের গর্তের সামনে দাঁড়িয়ে তাকে দর্শন করার খুব একটা ইচ্ছে হচ্ছিল না। কিন্তু ধৈর্যজি বাবুর কৌতূহল দেখলাম আমার চেয়ে অনেক বেশি। আলোই যখন কাজ হলো না, তখন ভদ্রলোক মাটি থেকে ঢেলা কুড়িয়ে নিয়ে সেগুলো ঝোপির উপর ফেলতে আরম্ভ করলেন। এই বাড়াবাড়িটা আমার ভালো লাগলো না, বললাম, কি হলো মশাই, আপনার দেখি রোগ চেপে গেছে, আপনি তো বিশ্বাসই করছিলেন না যে সাপ আছে। ভদ্রলোক এবার একটা বেশ বড় ঢেলা হাতে তুলে নিয়ে বললেন, এখনো করছি না, এই ঢেলাতে যদি ফল না হয় তাহলে বুঝবো বাবাজি সম্বন্ধে এক স্রেফ গাঁজাখুরি গল্প প্রচার করা হয়েছে, লোকের ভুল বিশ্বাস যত ভাঙানো যায় ততই মঙ্গল নয়। ঝেলাটা একটা ভারী শব্দ করে ঝোপির উপর পড়ে কাটা সমেত পাতাগুলোকে তছ নছ করে দিল। ধৈর্যজি বাবু টর্চটা ধরে আছেন গর্তের উপর, কয়েক মুহূর্ত সব চুপ, কেবল বনের মধ্যে কোথায় যেন একটা ঝিঝি সবে মাত্র ডাকতে আরম্ভ করেছে। এবার তার সঙ্গে আরেকটা শব্দ যোগ হলো, একটা শুকনো সুরহীন শীষের মতো শব্দ, তারপর পাতার খসখসানি, আর তারপর টর্চের আলোয় দেখা গেল একটা মসৃণ জিনিসের খানিকটা, সেটা নড়ছে, সেটা জ্যান্ত, আর ক্রমেই সেটা গর্তের বাইরে নিয়ে এসছে। এবার ঝোপের পাতা নড়ে উঠল, আর তারপর মুহূর্তেই তার ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা সাপের মাথা। টর্চের আলোয় দেখলাম কেউটের জল জলে চোখ, আর তার দুভাগে চেরা জিভ, যেটা বারবার মুখ থেকে বেরিয়ে এসে লিক লিক করে আবার সুরুত করে ভিতরে ঢুকে যাচ্ছে। দিনদয়াল কিছুক্ষণ থেকে জিপ ফিরে যাবার জন্য তাগাদা করছিল, এবার ধরা গলায় অনুনয় সুরে বলল,
চল দিদি বাবু, আপ তো দেখলিয়া, আপ ওয়াপাস চালিয়ে।
টর্চের আলোর জন্যই বোধ হয় বালকিষাণ এখনো মাথাটা বার করে আমাদের দিকে চেয়ে আছে। আর মাঝে মাঝে জীব বার করছে। আমি সাপ দেখেছি অনেক, কিন্তু এত কাছ থেকে এভাবে কাল কেউ যে কখনোই দেখিনি। আর কেউ যে আক্রমণের চেষ্টা না করে চুপচাপ চেয়ে রয়েছে, এরকমও তো কখনো দেখিনি। হঠাৎ টর্চের আলোটা কেঁপে উঠে সাপের উপর থেকে সরে গেল। তারপর যে কাণ্ডটা ঘটলো সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ধৈর্যতিবাবু হঠাৎ একটা পাথরের টুকরা তুলে নিয়ে চোখে নেমেষে সেটা বালকৃষ্ণের মাথার দিকে তাক করে ছুড়ে মারলেন। আর তারপরেই পরপর আরো দুটো। একটা বিশ্রী আশঙ্কায় দিশেহারা হয়ে আমি বলে উঠলাম, আপনি এটা কি করলেন ধৈর্যতিবাবু? ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে চাপা গলায় বেশ উল্লাসের সঙ্গে বললেন, দিনদয়াল হা করে বিস্ফোরিত চোখে ঝোপটার দিকে চেয়ে আছে। ধৈর্যতিবাবুর হাত থেকে টর্চটা নিয়ে আমি এবার গর্তের উপর আলো ফেললাম। বালকৃষ্ণের অসার দেহের খানিকটা অংশ দেখা যাচ্ছে, ঝোপের পাতায় লেগে রয়েছে সাপের মাথা থেকে ছিটকিয়ে বেরোনো খানিকটা রক্ত। এর মধ্যে কখন যে ইমলি বাবা আর তার চেলা এসে আমাদের পিছনে দাঁড়িয়েছেন তা বুঝতেই পারিনি। ধৈর্যতিবাবুই প্রথম পিছন ফিরলেন, তারপর আমিও ঘুরে দেখি বাবা হাতে একটা জষ্টি নিয়ে আমাদের থেকে হাত দশেক দূরে একটা বেঁটে খেজুর গাছের পাশে দাঁড়িয়ে ধৈর্যতিবাবুর দিকে এক দৃষ্টি চেয়ে আছেন। বাবা যে এত লম্বা সেটা বসা অবস্থায় বুঝতে পারিনি, আর তার চোখের চাহনির বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। শুধু এইটুকু বলতে পারি যে বিস্ময় ক্রোধ আর বিদ্বেষ মেশানো এমন চাহনি আমি কারো চোখে দেখিনি। বাবার ডান হাতটা এবার সামনের দিকে উঠে এলো, এখন সেটা নির্দেশ করছে ধৈর্যটি বাবুর দিকে। হাতের তর্জনীটা এবার সামনের দিকে বেরিয়ে এসে নির্দেশটা আরো স্পষ্ট হলো। এই প্রথম দেখলাম বাবার আঙুলের এক একটা নখ প্রায় 2 ইঞ্চি লম্বা। কার কথা মনে পড়ছে বাবাকে দেখে? ছেলেবেলায় দেখা বিডন স্ট্রিটে আমার মামাবাড়ির দেয়ালে টাঙানো রবি বর্মার আঁকা একটা ছবি? দূরবাসা মনি অভিশাপ দিচ্ছেন শকুন্তলাকে, ঠিক এইভাবে হাত তোলার, চোখে ঠিক এই চাহনি। কিন্তু অভিশাপের কথা কিছু বললেন না ইমলি বাবা। তার গম্ভীর চাপা গলায় হিন্দিতে তিনি যা বললেন তার মানে হলো, একটা বালকৃষ্ণ গেছে তাতে কি আরেকটা আসবে? বালকৃষ্ণের মৃত্যু নেই, বালকৃষ্ণ অমর। ধৈর্যটি বাবু তার ধুলো মাখা হাত রুমালে মুছে আমার দিকে ফিরে বললেন, চলুন। বাবার চেলা এসে গর্তের মুখ থেকে কেউচের মৃতদেহটা বার করে নিল, বোধ হয় তার সৎকারের ব্যবস্থার জন্য। সাপের দৈর্ঘ্য দেখে আমার মুখ থেকে আপনাই একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে পড়ল। কেউটে যে এত লম্বা হতে পারে তা আমার ধারণাই ছিল না। ইমলি বাবা ধীরে ধীরে তার কুটিরের দিকে চলে গেলেন। আমরা তিনজন গিয়ে জিপে উঠলাম। রেস্ট হাউসে ফেরার পথে ধৈর্যটি বাবু গুম হয়ে বসে থাকতে দেখে তাকে একটা কথা না বলে পারলাম না। বললাম, সাপটা যখন লোকটার পোষা আর আপনার কোনো অনিষ্ট করছিল না, তখন ওটাকে কেন মারতে গেলেন আপনি? ভেবেছিলাম ভদ্রলোক বুঝি সাপ আর সাধুদের আরো কিছু করার কথা শুনিয়ে নিজের প্রকৃতি সমর্থন করার চেষ্টা করবেন, কিন্তু তিনি সেসব কিছুই না করে উল্টে আমাকে একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন করে বসলেন। খগম কে বলুন তো মশাই? খগম? খগম নামটা আফসা আফসা চেনা মনে হচ্ছে, কিন্তু কোথায় শুনেছি বা পড়েছি মনে পড়ল না। ধৈর্যটি বাবু আরো বার দুই এক আপন মনে খগম খগম করে শেষটায় চুপ করে গেলেন। তবে মন বলছে ঘটনা শেষ দেখে এসেছি আমরা, কাজেই উনি আর ভেবে লাভ নেই। বাবা নিজেই বলেছেন বালকৃষ্ণের মৃত্যু নেই। ভরতপুরের জঙ্গলে কি আর কেউটে নেই? কালকের মধ্যে নিশ্চয়ই বাবার চালা চামুণ্ডারা আর একটা কেউটে ধরে এনে বাবাকে উপহার দেবেন। ডিনারে লসমান মুরগির কারি রেখেছিল, আর তার সঙ্গে ঘিয়ে ভাজা হাতের রুটি আর উরুৎখার ডাল। সারাদিনের ঘোরাফেরার পর খিদেটা দিব্যি হয়, কলকাতার রাত্রে যা খাই তার ডবল খেয়ে ফেলে আক্লেশে। ধৈর্যটি বাবু ছোটখাটো মানুষ হলে কি হবে, তিনি বেশ ভালোই খেতে পারেন, কিন্তু আজ কেন যেন মনে হলো ভদ্রলোকের খিদে নেই। শরীর খারাপ লাগছে কিনা জিজ্ঞেস করাতে কিছু বললেন না। আমি বললাম, আপনি কি বালকৃষ্ণের কথা ভেবে আক্ষেপ করছেন? ধৈর্যটি বাবু আমার কথায় মুখ খুললেন বটে, কিন্তু যা বললেন সেটাকে আমার প্রশ্নের উত্তর বলা চলে না। পেট্রোম্যাক্সের দিকে এক দৃশ্যে তাকিয়ে থেকে গলাটাকে ভীষণ সরু আর মোলায়েম করে বললেন,
সবটা ফিস ফিস করছিল, ফিস ফিস করছিল।
আমি হেসে বললাম, ফিস ফিস নাকি ফুসফুস? ধ্রুজটি বাবু আলোর দিক থেকে চোখ না সরিয়ে মাথা নেড়ে বললেন,
না ফিস ফিস, সাপের ভাষা সাপের শিস, ফিস 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 ফিস।
কথাটা বলে ভদ্রলোক নিজেই জিভের ফাঁক দিয়ে সাপের শিসের মতো শব্দ করলেন কয়েকবার, তারপর আবার ছড়া কাটার ভঙ্গিতে মাথা নেড়ে বললেন,
সাপের ভাষা সাপের শিস, ফিস 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 ফিস, বালকিশানের বিষম বিষ, ফিস 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 ফিস। এটা কি ছাগলের দুধ?
শেষ কথাটা অবশ্য ছড়ার অংশ নয়, সেটা হলো সামনে প্লেটে রাখা পুডিংকে উদ্দেশ্য করে। লক্ষ্মণ শুধু দুধটা বুঝে ছাগল টাগল না বুঝে বলল,
হ্যাঁ বাবু দুধ হ্যায় আর আন্ডে ভি হ্যায়।
দুধ আর ডিম দিয়ে যে পুডিং হয় সে কে না জানে। দুর্যোটি বাবু লোকটা স্বভাবত একটু খামখেয়ালি ও শীতগ্রস্ত, কিন্তু ওর আজকের হাব ভাবটা একটু বাড়াবাড়ি বলে মনে হচ্ছিল। তিনি নিজেই হয়তো সেটা বুঝতে পেরে যেন জোর করে নিজেকে সামলে নিয়ে বললেন,
বড় বেশি রোদে ঘোরা হয়েছে কদিন, তাই বুঝি মাথাটা, কাল থেকে একটু সাবধান হতে হবে বুঝছেন।
আজ শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই খাবার পরে আর বাইরে না বসে ঘরে গিয়ে আমার সুটকেসটা গোছাতে লাগলাম। কাল সন্ধ্যা ট্রেনে ভরতপুর ছাড়ব, মাঝরাত্রিরে সবাই মধ্যপুরে চেঞ্জ আর ভোর 5টায় জয়পুর পৌঁছানো। অন্তত এটাই ছিল আমার প্ল্যান, কিন্তু সে প্ল্যান ভেস্তে গেল। মেজদাকে টেলিগ্রাম করে জানিয়ে দিতে হলো যে অনিবার্য কারণে যাওয়া একদিন পিছিয়ে যাচ্ছে। কেন এমন হলো সেটাই এখন বলতে চলেছি। ঘটনাগুলো যথাসম্ভব স্পষ্ট ও অবিকল ভাবে বলতে চেষ্টা করব। এই ঘটনা যে সবাই বিশ্বাস করবে না সেটা জানি, প্রমাণ যাতে হতে পারে সেই জিনিসটা ইমিল বাবুর কুঠিরের 50 হাত উত্তরে এখনো মাটিতে পড়ে আছে। সেটার কথা ভাবলেও আমার গা শিউরে ওঠে। কাজে সেটা প্রমাণ হিসেবে হাতে করে তুলে নিয়ে আসতে পারিনি, তাতে আশ্চর্য আর কি। যাক এখন ঘটনায় আসা যাক। সুটকেস গুছিয়ে লণ্ঠনটা কমিয়ে ড্রেসিং টেবিলের আড়ালে রেখে রাতের পোশাক পরে বিছানায় উঠতে যাব, এমন সময় পূর্ব দিকের দরজায় চোখা পড়ল। এই দরজার পিছনে ধৈর্যটি বাবুর ঘর। দরজা খুলতেই ভদ্রলোক চাপা গলায় বললেন,
আপনার কাছে ফ্লিট জাতীয় কিছু আছে কিংবা মশা তাড়ানোর অন্য কোনো ওষুধ?
আমি বললাম, মশা এলো কোথা থেকে? আপনার ঘরের দরজার জাল দেওয়া নেই?
তা আছে,
তবে
তাও কি যেন কামড়াচ্ছে,
সেটা টের পাচ্ছেন আপনি?
হাতে মুখে দাগ হয়ে যাচ্ছে মশাই।
দরজার মুখটায় অন্ধকার, তাই ভদ্রলোকের চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। বললাম, আসুন ভেতরে আসুন, দেখি কি দাগ হলো। ধ্রুজটি বাবু ঘরের ভেতরে এলেন, লণ্ঠনটা সামনে তুলে ধরতেই দাগগুলো দেখতে পেলাম, রোহিতন মার্কা কালফিচের মতো দাগ। এই জিনিস আগে কখনো দেখিনি আর দেখে মোটেও ভালো লাগলো না। বললাম, বিদঘুটে ব্যারাম বাঁধিয়েছেন, অ্যালার্জি থেকে হতে পারে, কাল সকালে উঠে ডাক্তারের খোঁজ করতে হবে। আপনি বরং ঘুমাতার চেষ্টা করুন, উনি আর চিন্তা করবেন না, আর এটা পোকার ব্যাপার নয় অন্য কিছু। যন্ত্রণা হচ্ছে কি? তাও ভালো, জানছিও বলুন। ভদ্রলোক চলে গেলেন আর আমিও বিছানা উঠে কম্বলের তলায় ঢুকে পড়লাম। রাত্রে ঘুমোবার আগে বিছানায় শুয়ে বই পড়বার অভ্যাস, এখানে লঞ্চনের আলোয় সেটা পড়া সম্ভব হচ্ছে না, আর সত্যি বলতে কি সেটার প্রয়োজনও নেই। সারাদিনের ক্লান্তির পর বালিশে মাথা দেবার 10 মিনিটের মধ্যে ঘুম এসে গেল, কিন্তু আজ আর সেটা হলো না। একটা গাড়ির শব্দে তন্দ্রা ভেঙে গেল, সাহেবের গলা শুনতে পাচ্ছি, আর একটা অচেনা কুকুরের ডাক, টুরিস্ট এসেছে রেস্ট হাউসে। কুকুরটা ধমক খেয়ে চেঁচানো থামালো, সাহেবরা বোধ হয় ঘরে ঢুকে পড়েছে, আবার সব নিস্তব্ধ, কেবল বাইরে ঝিঝি ডাকছে। না শুধু ঝিঝি নয়, তাছাড়া আরো একটা শব্দ পাচ্ছি। আমার পূর্ব দিকের প্রতিবেশী এখনো সজাগ, শুধু সজাগ নয় সচল, তার পায়ের শব্দ পাচ্ছি। অথচ দরজার তলার ফাঁক দিয়ে কিছুক্ষণ আগেই দেখেছি লণ্ঠনটা হয় নিভিয়ে দেওয়া হলো না হয় পাশের বাথরুমে রেখে আসা হলো। অন্ধকার ঘরে ভদ্রলোক পায়চারি কেন করছেন? এই প্রথম আমার সন্দেহ হলো যে ভদ্রলোকের মাথায় হয়তো সিটেরও একটু বেশি কিছু আছে। তার সঙ্গে আমার আলাপ মাত্র 2 দিনে, তিনি নিজে যা বলেছেন তার বাইরে তার সম্বন্ধে আমি কিছুই জানি না, কিন্তু সত্যি বলতে কি মাত্র কয়েক ঘন্টা আগে পর্যন্ত যাকে পাগলামো বলে তার কিন্তু কোনো লক্ষণ আমি ধৈর্যটি বাবুর মধ্যে দেখিনি। দিগ আর বায়ানের কেল্লা দেখতে দেখতে তিনি যে ধরনের কথাবার্তা বলেছিলেন তাতে মনে হয় ইতিহাসটা তার বেশ ভালোই পড়া আছে। শুধু তাই নয়, আর্ট সম্বন্ধেও যে তার যথেষ্ট জ্ঞান আছে সেটার প্রমাণও তিনি তার কথাবার্তা দিয়েছেন। রাজস্থানের স্থাপত্যে হিন্দু ও মুসলমান কারিগরদের কাজের কথা তিনি রীতিমত উৎসাহের সঙ্গে বলছিলেন। নাহ, ভদ্রলোকের শরীরটাই বোধহয় খারাপ হয়েছে, কাল একজন ডাক্তারের খোঁজ করা অত্যাবশ্যক। আমার ঘড়ির রেডিয়াম ডায়ালে তখন বলছে 10:45। পূবের দরজায় আবার টোকা পড়ল। এবার বিছানা থেকে না উঠে একটা হাঁক দিলাম। কি ব্যাপার দুর্যোগী বাবু? কি বলছেন? বুঝলাম ভদ্রলোকের কথা আটকে গেছে, একটু আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। আবার বললাম, কি বলছেন ঠিক করে বলুন। শুনবেন একটু? আমি উঠলাম। দরজা খুলতে ভদ্রলোক এমন একটা ছেলে মানুষের মতো প্রশ্ন করলেন যে আমার বেশ বিরক্তই লাগল। আচ্ছা, সব কি দন্তস্ব? আমি আবার বিরক্তির লুকোবার কোনো চেষ্টা করলাম না। আপনি এটা জানবার জন্য এত রাত্রে দরজা ধাক্কালেন? দন্তস্ব? আগে হ্যাঁ, সাপ মানে যখন সর্প, স্নেক মানে তখন দন্তস্ব। আর তালিবস্য? সেটা অন্য সাপ। অভিশাপ? হ্যাঁ অভিশাপ। থ্যাংক ইউ, শুয়ে পড়ুন। ভদ্রলোকের অবস্থা দেখে আমার একটু মায়া হচ্ছিল, বললাম আপনাকে বরং একটু ঘুমের ওষুধ দিই, ও জিনিসটা আমার কাছে থাকে, খাবেন? না, শীতকালে এমনিতেই ঘুমোই, শুধু সন্ধ্যার পর সূর্যাস্তের সময়। ভদ্রলোককে বাধা দিয়ে বললাম, আপনার জিভে কিছু হয়েছে নাকি? কথা আসতে যাচ্ছে কেন? আপনার টর্চটা একবার দিন তো। ভদ্রলোকের পিছন পিছন আমি ওর ঘরে ঢুকলাম। টর্চটা ড্রেসিং টেবিলের উপর রাখা ছিল, সেটা জেলে ভদ্রলোকের মুখের সামনে ধরতেই তিনি হা করে জিভটা বার করে দিলেন। জিভে কিছু যে একটা হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই, একটা সরু লাল দাগ ডগা থেকে শুরু করে জিভের মাঝখান পর্যন্ত চলে গেছে। এটাতেও কোনো যন্ত্রণা নেই বলছেন?
করি না তো।
কি যে ব্যারাম বাঁধিয়ে বসেছেন ভদ্রলোক সেটা আমার বোঝার সাধ্য নেই। এবারে ভদ্রলোকের খাটের দিকে চোখ পড়ল। বিছানার পরিপাটি ভাব দেখে বুঝলাম তিনি এখনো পর্যন্ত খাটে ওঠেননি। বেশ করা শুরু বললাম, আপনাকে শুতে দেখে তারপর আমি নিজের ঘরে যাব, আর জোর হাত করে অনুরোধ করছি আর দরজা ধাক্কাবেন না, কাল ট্রেনে ঘুম হবে না জানি, তাই আজকে রাতটা ঘুমিয়ে নিতে চাই। ভদ্রলোক খাটের দিকে যাবার কোনো রকম আগ্রহ দেখালো না। লঞ্ঠনটা বাথরুমে রাখা হয়েছে, তাই ঘরে প্রায় আলো নেই বললেই চলে। বাইরে পূর্ণিমার চাঁদ উত্তরের জানালা দিয়ে ঘরের মেঝেতে জ্যোৎস্না এসে পড়েছে, তারই প্রতিফলিত আলোয় ধৈর্যটি বাবুকে দেখতে পাচ্ছে। স্লিপিং স্যুট পরে দাঁড়িয়ে আছেন আর মাঝে মাঝে ঠোঁট ফাঁক করে শীষ দেবার মতো শব্দ করছেন। আমি আসবার সময় কম্বলটা গায়ে জড়িয়ে এসেছি, অথচ ধৈর্যটি বাবু কোনো গরম কাপড় গায়ে না নিয়ে দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক শেষটা যদি সত্যি একটা গোলমেলে ব্যায়াম বাঁধিয়ে বসেন তাহলে তো তাকে ফেলে আমার পক্ষে যাওয়াও মুশকিল হবে। বিদেশ বিভূই একজন বাঙালি বিপদে পড়লে আরেকজন তার জন্য কিছু না করে সরে পড়বে, এ তো হতে পারে না। আরেকবার তাকে বিছানায় শুতে বলেও যখন কোনো ফল হলো না তখন বুঝলাম ওর হাতটা ধরে জোর করে টেনে নিয়ে শুয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তিনি যদি অবাধ্য শিশু হতে চান আমাকে তার গুরুজনের ভূমিকা নিতেই হবে, কিন্তু তার হাতটা ধরা মাত্র আমার শরীরে এমন একটা প্রতিক্রিয়া হলো যে আমি চমকে তিন হাত পিছিয়ে গেলাম। ধৈর্যটিবাবুর শরীর বরফের মতো ঠান্ডা, জ্যান্ত মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে এ আমি কল্পনাই করতে পারিনি। আমার অবস্থা দেখে বোধ হয় ধৈর্যটিবাবুর ঠোঁটের কোণে একটা হাসির ভাব ফুটে উঠল। তার কটা চোখ দিয়ে তিনি এখন আমার দিকে চেয়ে মিচকি মিচকি হাসছেন। আমি ধরা গলায় বললাম, আপনার কি হয়েছে বলুন তো। ধৈর্যটিবাবু আমার দিক থেকে চোখ সরালেন না, এক দৃষ্টে চেয়ে আছেন প্রায় মিনিট খানিক ধরে। অবাক হয়ে দেখলাম যে একটি বারও তার চোখের পাতা পড়ল না, এরই মধ্যে তার জিভটা বার কয়েক ঠোঁটের ফাঁক দিয়ে বেরুল। তারপর তিনি ফিসফিস গলায় বললেন,
বাবা ডাকছেন, বালকিষণ বালকিষণ। বাবা ডাকছেন।
তারপর ভদ্রলোকের হাঁটু ভাঁজ হয়ে গেল। তিনি প্রথমে হাঁটু গেড়ে বসলেন, তারপর শরীরটাকে সামনে এগিয়ে দিয়ে মাটিতে উপর হয়ে শুয়ে কনুইয়ের উপর ভর করে নিজেকে হেঁচড়ে টেনে নিয়ে খাটের তলায় অন্ধকারে চলে গেলেন। আমি বেশ বুঝতে পারছিলাম যে আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, হাত পা ঠক ঠক করে কাঁপছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। ভদ্রলোক সম্বন্ধে দুশ্চিন্তা কেটে গিয়ে এখন যেটা অনুভব করছি সেটা অবিশ্বাস আর আতঙ্কে মেশানো একটা অদ্ভুত ভয়াবহ ভাব। নিজের ঘরে ফিরে এলাম, দরজাটা বন্ধ করে খিল লাগিয়ে আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকার পর কাঁপুনিটা কমল, চিন্তাটা একটু পরিষ্কার হলো। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং চোখের সামনে যা ঘটতে দেখেছি তা থেকে কি সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটা একবার ভেবে দেখলাম। আজ বিকেলে আমার সামনে ধৈর্যটি বাবু ইমলি বাবার পোষা কেউটিকে পাথরের ঘায়ে মেরে ফেললেন। তারপরেই ইমলি বাবা ধৈর্যটি বাবুর দিকে আঙুল দেখিয়ে বললেন,
একটা বালকিষেন গেছে, তার জায়গায় আরেকটা বালকিষেন আসবে।
সেই দ্বিতীয় বালকিষেন কি সাপ নাকি মানুষ, নাকি সাপ হয়ে যাওয়া মানুষ? ধৈর্যটি বাবুর সর্বাঙ্গে চাকা চাকা দাগগুলো কি? জিভের দাগটা কি? সেটা কি দু ভাগে ভাগ হয়ে যাবার আগের অবস্থা? তার শরীর এত ঠান্ডা কেন? তিনি খাটে না শুয়ে খাটের তলায় ঢুকলেন কেন? হঠাৎ বিদ্যুতের ঝলকের মতো একটা জিনিস মনে পড়ে গেল, খগম। ধৈর্যটি বাবু জিজ্ঞেস করেছিলেন খগমের কথা, নামটা চেনা চেনা লাগছিল কিন্তু বুঝতে পারিনি তখন, এখন মনে পড়ে গেছে। ছোটবেলায় পড়া মহাভারতের একটা গল্প, খগম নামে এক তপস্বী ছিলেন, তার সাপে তার বন্ধু সহস্রপাদ মুনি ঝোড়া সাপ হয়ে যান। খগম, সাপ, সাপ সব মিলে যাচ্ছে, তবে তিনি হয়েছিলেন ঢোড়া, আর ইনি কি? আমার দরজা আবার কে যেন ধাক্কা দিচ্ছে, উপর দিকে নয় তলার দিকে, চৌকাঠের ঠিক উপরে। একবার, দুবার, তিনবার আমি বিছানা থেকে নড়লাম না, দরজা আমি খুলবো না, আর না। আওয়াজ বন্ধ হলো, আমি দম বন্ধ করে কান পেতে আছি। এবার কানে এলো শিশের শব্দ, দরজার কাছ থেকে ক্রমে সেটা দূরে সরে গেল। এবার আমার নিজের হৃদস্পন্দন ছাড়া আর কোনো শব্দ নেই। ওটা কি? একটা চিচি শব্দ, একটা তীক্ষ্ণ মিহি আর্তনাদ, ইঁদুর নাকি? এখানে ইঁদুর আছে, প্রথম রাত্রে দেখেছি আমার ঘরে। পরদিন লক্ষ্মণকে বলাতে সে রান্নাঘর থেকে একটা ইঁদুর ধরা কলে জ্যান্ত ইঁদুর দেখে নিয়ে গেল, বলল,
চুহা তো আছে, ছুচনধারও আছে।
আর্তনাদ ক্রমে মিলিয়ে এসে আবার নিস্তব্ধতা। 10 মিনিট গেল, ঘড়ি দেখলাম 1:45। ঘুম যে কোথায় উধাও হয়েছে জানি না, জানলা দিয়ে বাইরের গাছপালা দেখা যাচ্ছে, চাঁদ বোধহয় ঠিক মাথার উপরে। একটা দরজা খোলা শব্দ, পাশের ঘরে ধৈর্যটি বাবু বারান্দায় যাবার দরজাটা খুলছেন। আমার ঘরের যেদিকে জানলা, বারান্দা যাবার দরজাও সেই দিকে। ধৈর্যটি বাবুর ঘরেও তাই, বারান্দা থেকে নেমে বিষাদ গেলেই গাছপালা শুরু। ধৈর্যটি বাবু বারান্দায় বেরিয়েছেন, কোথায় যাচ্ছেন তিনি, কি মতলব তার? আমি এক দৃষ্টে জানালার দিকে চেয়ে রইলাম। শিশের শব্দ পাচ্ছি, সেটা ক্রমশ বাড়ছে, এবার সেটা ঠিক আমার জানলার বাইরে। জানলাটা ভাগ্যিস জালে ঢাকা, নইলে একটা কি যেন জিনিস জানলার তলার দিক থেকে উপরে উঠছে, খানিকটা উঠে থেমে গেল। একটা মাথা, লঞ্চনের আফছা আলোয় দুটো জলজলে কটা চোখ, নিষ্পলক দৃষ্টিতে চোখ দুটো আমার দিকে চেয়ে আছে। প্রায় মিনিট খানিক এইভাবে থাকার পর একটা কুকুরের ডাক শোনা মাত্র মাথাটা বাঁ দিকে ঘুরে পরক্ষণে আবার নিচের দিকে নেমে অদৃশ্য হয়ে গেল। কুকুরটা ডাকছে, পরিত্রাহী চিৎকার। এবার একটা ঘুম জড়ানো সাহেবি গলায় ধমকের আওয়াজ পেলাম, একটা কাতর গোঙানির সঙ্গে কুকুরের ডাকটা থেমে গেল, তারপর আর কোনো শব্দ নেই। আমি মিনিট দশেক ইন্দ্রিয়গুলোকে সজাগ রেখে শুয়ে রইলাম। কানের মধ্যে আজই রাত্রে শোনা একটা ছড়া বার বার ফিরে ফিরে আসছে, সাপের ভাষা, সাপের শীষ, ফিসফিস ফিসফিস, বালকিষানের বিষম বিষ, ফিসফিস ফিসফিস। ক্রমে সেই ছড়াটাও মিলিয়ে এলো, বুঝতে পারলাম একটা ঝিমঝিমে অবসন্ন ভাব আমাকে ঘুমের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ঘুমটা ভাঙলো সাহেবদের চেঁচামেচিতে, ঘড়িতে দেখি 6:10, কিছু একটা গন্ডগোল বেঁধেছে। তাড়াতাড়ি উঠে গায়ে একটা গরম কাপড় চাপিয়ে বাইরে এসে শ্বেতাঙ্গ আগন্তুকদের সাক্ষাৎ পেলাম, দুই যুবক, আমেরিকান, ডাকনাম ব্রুস আর মাইকেল, তাদের পোষা কুকুরটা কাল রাত্রে মারা গেছে। কুকুরটাকে নিজেদের ঘরে নিয়ে শুয়েছিল, তবে ঘরের দরজা বন্ধ করেনি। ওরা সন্দেহ করছে রাত্রে বিছে বা সাপ জাতীয় বিষাক্ত কিছু এসে কামড়ানোর ফলে এই দশা। মাইকেলের ধারণা কাঁকড়া বিছে, কারণ শীতকালে সাপ বেরোয় না সেটা সকলেই জানে। আমি আর কুকুরের উপর সময় নষ্ট না করে বারান্দার উল্টো দিকে ধূর্জটি বাবুর ঘরের সামনে গিয়ে হাজির হলাম। দরজা খোলা রয়েছে, ঘরের মালিক ঘরে নেই। লক্ষ্মণ রোজ ভোর 5:30 উঠে উনুন ধরিয়ে চায়ের জল গরম করে। তাকে জিজ্ঞেস করতে সে বলল যে সে ধূর্জটি বাবুকে দেখেনি। নানা রকম আশঙ্কা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। যে করে হোক ভদ্রলোককে খুঁজে বার করতেই হবে, পায়ে হেঁটে আর কতদূর যাবেন তিনি? কিন্তু চারপাশে জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। 10:30 জিপ এলো। আমি ড্রাইভারকে বললাম পোস্ট অফিস যাব, জয়পুরে টেলিগ্রাম করতে হবে। ধূর্জটি বাবুর রহস্য সমাধান না করে ভরতপুর ছাড়া যাবে না। মেজদাকে টেলিগ্রাম করে ট্রেনের টিকিট একদিন পিছিয়ে রেস্ট হাউসে ফিরে এসে শুনলাম তখনও পর্যন্ত ধূর্জটি বাবুর কোনো খবর পাওয়া যায়নি। আমেরিকান দুটি তাদের মরা কুকুরটাকে কবর দিয়ে এর মধ্যেই তল্পিতল্পা গুটিয়ে উঠাও। সারা দুপুর রেস্ট হাউসের আশেপাশে ঘোরাফেরা করলাম। জিপটা আমার আদেশ মতোই আবার বিকেলে এসে হাজির হলো। একটা মতলব ছিল মাথায়, মন বলছিল সেটা হয়তো ফল হবে। ড্রাইভারকে বললাম ইমলি বাবার কাছে চলো। কাল যেমন সময় এসেছিলাম আজও প্রায় সেই একই সময় গিয়ে পৌঁছলাম বাবার কুটিরে। বাবা কালকের মতো ধুনি জ্বালিয়ে বসে আছেন। শিশু আজ আরো দুটি বেড়েছে, তার মধ্যে একজন মাঝ বয়সী, অন্যটি ছোকরা। বাবা আমাকে দেখেই ঘাড় বেঁকে নমস্কার জানালেন। কালকের সেই ভস্ম করা চাহনির সঙ্গে আজকের চাহনির কোনো মিল নেই। আমি আর সময় নষ্ট না করে বাবাকে সরাসরি জিজ্ঞেস করলাম, আমার সঙ্গে কাল যে ভদ্রলোকটি এসেছিলেন তার কোনো খবর দিতে পারবেন কিনা? বাবার মুখ প্রসন্ন হাসিতে ভরে গেল, বললেন, খবর আছে বইকে, তোমার দোস্ত আমার আশা পূর্ণ করেছে, সে আমার বালকিষেনকে আবার ফিরিয়ে এনেছে। এই প্রথম চোখে পড়ল বাবার ডান পাশে রাখা রয়েছে একটা পাথরের বাটি। সেই বাটিতে যে সাদা তরল পদার্থটা রয়েছে সেটা দুধ ছাড়া আর কিছুই নয়। কিন্তু সাপ আর দুধের বাটি দেখতে তো আর আমি এতদূর আসিনি। আমি এসেছি ধূর্জটি প্রসাদ বসুর খোঁজে। লোকটা তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তার অস্তিত্বের একটা চিহ্ন যদি দেখতে পেতাম তবু খানিকটা নিশ্চিন্ত হওয়া যেত। ইমলি বাবা মানুষের মনের কথা বুঝে ফেলতে পারেন, এটা আগেও দেখেছি। গাজার কলকেতে বড় রকম একটা টান দিয়ে সেটা পাশের প্রৌঢ় চেলার হাতে চালান দিয়ে বললেন,
তোমার বন্ধুকে তো তুমি আর আগের মতো ফিরে পাবে না, তবে তার স্মৃতিচিহ্ন সে রেখে গেছে, সেটা তোমার বালকিষেনের ডেরার 50 পা দক্ষিণে পাবে। সাবধানে যেও, অনেক কাটা গাছ পড়বে পথে।
বাবার কথা মতো গেলাম বালকিষেনের গর্তের কাছে। সেই গর্তে এখন সাপ আছে কিনা সেটা জানার আমার বিন্দু মাত্র কৌতূহল নেই। আকাশে ডুবু ডুবু সূর্যের দিকে চেয়ে হিসেব করে দক্ষিণ দিক ধরে এগিয়ে গেলাম। ঘাস, কাটা ঝোপ, পাথরের টুকরো আর চোরা কাটার ভেতর দিয়ে গুনে গুনে 50 পা এগিয়ে গিয়ে একটা অর্জুন গাছের গুড়ির ধারে যে জিনিসটা পড়ে থাকতে দেখলাম, সেরকম জিনিস এই কয়েক মিনিট আগেই ইমলি বাবার কুটিরের দড়ি থেকে ঝুলতে দেখেছি। সেটা একটা খোলস। সারা খোলসের উপর রোহিতন মার্কা নকশা। সাপের খোলস কি? না তা নয়, সাপের শরীর কি এত চওড়া হয়? আর তার দুপাশ দিকে দুটো হাত আর তলা দিকে একজোড়া পা বেরোয়। আসলে এটা একটা মানুষের খোলস। সেই মানুষটা এখন আর মানুষ নেই, সে এখন ওই গর্তটার মধ্যে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। সে যাতে কি উঠে তার দাঁতে বিষ। ওই যে তার শীত শুরু হলো, ওই যে সূর্য ডুবল, ওই যে ইমলি বাবা ডাকছে,
বালকিষেন, বালকিষেন, বালকিষেন।
বন্ধুরা, এতক্ষণ সেতু পড়ে শোনাচ্ছিল সত্যজিৎ রায়ের গল্প খগম, আর আপনি শুনছেন কুয়াশা, চলছে বিসি রেডিও FM 90.2। আর জানিয়ে দেবো এখন এই চিল কলে থাকছে একটা থ্রিলিং অফার গ্রামীণ ফোন স্টার কাস্টমারদের জন্য। দেশের নির্ধারিত গ্রামীণ ফোন সেন্টারগুলোতে স্যামসাং এর হাই এন্ড স্মার্টফোন আর ট্যাবে পাওয়া যাবে 17,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। স্টক লিমিটেড, ফুরিয়ে যাবার আগেই পছন্দের স্যামসাং স্মার্টফোন ট্যাব কিনতে চলে আসুন নিকটস্থ গ্রামীণ ফোন সেন্টারে। ডিটেল জানতে ভিজিট করুন www.graminphone.com এই ঠিকানায়। ছোট্ট একটা বিরতি, রাত 12টার খবরে তারপর ফিরছি। স্বাগত সবাইকে, স্বাগত সবাইকে আরো একবার কুয়াশায়, আর সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আর শুরু হয়ে যাবে এক্ষুনি কুয়াশার দ্বিতীয় ঘন্টার গল্প, অর্থাৎ মূল কাহিনী। আজকে কুয়াশার মূল কাহিনী, বেশি সময় নেব না, শুধু জানিয়ে দিচ্ছি আজকের কাহিনী যিনি সৃষ্টি করেছেন বা যার কাহিনী আজকে শুনবো, তার নাম হচ্ছে মাসুদুর রহমান মেঘলা। এটি তার প্রথম স্ক্রিপ্ট আমাদের কুয়াশার জন্য। তো আমরা কাহিনীতে চলে যাচ্ছি, প্রথম পর্ব এখন শুনছি, পরের পর্ব ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসবো না, বিরতির পরে আমি একবার প্রথম পর্বের পরে আমি বিরতির পরে ফিরে এসে একটু কথা বলে আবার চলে যাবো তার পরের পর্ব শুনতে। তাহলে শুরু করছি, আর আমার সঙ্গে যারা আছেন আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। একই ঘটনা হয়তো প্রকৃতিতে বারবারই ঘটে, কিন্তু আমরা তা বুঝতে পারি না। এমন অনেক সময় হয় যে ঘটনাটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কেন জানি না মনে হয় আচ্ছা এরকম কি আগেও হয়েছিল, আর বা এই ব্যাপারটা এত পরিচিত মনে হচ্ছে কেন, এই একই কথাগুলো কি আমরা এর আগেও বলেছি। ব্যাস এটুকুই, এত ব্যস্ততার মধ্যে আজকাল আমরা একদমই মাথা ঘামাতে চাই না, সব কিছুই যেন কেমন যান্ত্রিক, স্ক্রিন টাচ মোবাইলের মতো দ্রুত দেখি আবার ততটাই দ্রুত মিলিয়ে ফেলি বা ভুলে যাই। তবে পুনরাবৃত্তি বলে যে শব্দটা প্রচলিত রয়েছে তা কিন্তু ঠিক, সত্যিও বটে। আমাদের দৃষ্টির অগোচরে এমন অনেক ঘটনাই হয়তো বারবার ঘটছে, আমরা তা দেখি না বা দেখার সময় পাই না। প্রকৃতি নিজেও পুনরাবৃত্তি পছন্দ করে বলে আমার ধারণা। গতানুগতিক চোখের বাইরে যাদের চোখ, কেবল তারাই দেখতে পারে এবং বুঝতে পারে যে একই ঘটনা বারবার ঘটছে, ঘটবেও, কেননা সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এটাও কি পুনরাবৃত্তি নয়? মানুষের জন্ম মৃত্যু একইভাবে আদিম পুনরাবৃত্তি। এক গাদা মাধবী লতায় ছাওয়া প্রকাণ্ড এক লোহার গেইটে আটকানো একটা বহু পুরনো এবং বিবর্ণ বাড়ি। গেইটের লোহা দেখে মনে হচ্ছে এমনভাবে পেটানো যে ভীষণ ভারী এবং মজবুত। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে শুধু গেইটটাই এত মজবুত, আর গেইটের চারপাশ ফাঁকা, অর্থাৎ কোনো দেয়াল বা বেড়া জাতীয় কিছুই নেই। মেইন গেইটটার একটুখানি ডান কর্নারে একটা শ্বেত পাথরের ফলক মতো, তাতে লেখা মারবাড়ি। কোনো দাঁড়ি কমা কিচ্ছু নেই, লেখাটাও অস্পষ্ট। বাড়ির সামনে সরু রাস্তাটার বেশ খানিকটা যাওয়ার পর একটা স্কুল, পেছনে শান্ত একটা লতা গুল্ম দিয়ে ঢাকা বাগান মতো। দেখেই বোঝা যাচ্ছে অযত্ন অবহেলায় এর এই চেহারা। তারও পেছনে, অর্থাৎ বাড়ির বাউন্ডারি শেষ হতেই স্বচ্ছ ঝকঝকে পানির খরস্রোতা পাহাড়ি নদী সোমেশ্বরী। বাড়িটা নীরব, এখানে ইলেকট্রিসিটি আছে তবে নাম মাত্র। সারা বছর এখানকার মানুষ কেরোসিন কুপি আর হারিকেন দিয়েই চলে। রাত 12টা, নীরা আর ইমতিয়াজ সবে মাত্র ঢাকা থেকে এসে পৌঁছল। রাস্তা একটা বাস অ্যাক্সিডেন্ট হওয়াতে এত দেরি, তা না হলে দুপুরের পরপরই পৌঁছে যেত। নেত্রকোনার অনেকখানি ভেতরের একটা গ্রাম, গ্রামের নাম শিকাঞ্জ, থানা দুর্গাপুর, ইমতিয়াজের দাদা বাড়ি। বহুদিন আগে গত হয়েছেন তারা, কিন্তু বাড়িটা পড়ে আছে। ইমতিয়াজের বাবা ইস্তারুদ্দিন থাকাকালীন বাড়ি নিয়ে কোনো চিন্তা ভাবনা ছিল না, কিন্তু এখন ভাবছে বাড়িটা আধুনিক করে কোনো খামার টামার বা সবজি বাগান করবে, সেরকম প্ল্যান নিয়েই আসা। যদি সুবিধা না হয় সেক্ষেত্রে বিক্রির চিন্তা ভাবনা করা যাবে। ইমতিয়াজ একটা প্রাইভেট কোম্পানির বড় পোস্টে আছে, ওর একটাই বোন, সে দেশের বাইরে থাকে। দেশে সে এখন একাই। ওর বিয়ের বয়স 3 বছর 7 মাস। ইমতিয়াজের স্ত্রী নীরা চমৎকারী, তিনি ভীষণ পড়ুয়া, প্রচুর বইপত্র পড়তে ভালোবাসে, ঢাকা ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে মাস্টার। মেয়েটা সংসারও করছে গুছিয়ে, আর সুন্দরী তো বটেই। বেশ কদিনের একটা ছুটি পেয়েছে ইমতিয়াজ, তাই গ্রামের বাড়ি চলে এলো। বাড়িতে পৌঁছানোর পর তার এক দুঃসম্পর্কের চাচি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। চাচি এখানেই থাকেন, বাড়িতে দেখাশোনা এরাই করে।
হলো তোমার?
এই তো বেরোচ্ছি, 5 মিনিট।
এত রাতে গোসল করার কি দরকার? এখানকার পানি কিন্তু অনেক ঠান্ডা।
উপদেশ পানিগুলো সকালে দিও, সারা রাস্তা ধরে আমি একদম ভূত হয়ে গেছি। গোসল না করলে আমার ঘুমই হবে না।
চলো চলো খেতে চলো।
হ্যাঁ চলো, খুব খিদে পেয়েছে।
যে ঘরে নীরা আর ইমতিয়াজ উঠেছে তার তিনটা ঘর পরে খাওয়ার ঘর। খাওয়ার ঘরে টেবিল নেই, চৌকি পাতা, তার উপর হাতে সেলাই করা বাহারি নকশার ছোট ছোট আসন পেতে খাওয়া হয়, অনেকটা হিন্দুয়ান স্টাইল। নীরা আগেও এ বাড়িতে একবার এসেছে, মাত্র 2 দিন ছিল, বিয়ের পরের 2 দিন।
আম্মা খাওন দাওন আবারও গরম করছি, তাড়াতাড়ি খাইয়া লন, ঠান্ডা হইয়া গেলে মজা লাগতো না। চাচি আপনি এত কিছু রান্না করেছেন কেন? এত কি খাওয়া যায় নাকি?
আরে খাও খাও, গ্রামের টাটকা সবজি, নদীর মাছ আর বিলের হাঁস। ওফ, চাচির হাতের হাঁসের রান্না তো অপূর্ব।
আচ্ছা তোমাদের গ্রামে মুরগির চেয়ে হাঁসটাই মনে হয় বেশি প্রেফার করে, তাই না?
আরে না, এখন শীত পড়েছে তো তাই। এখানে কলমাকান্দা নামে একটা জায়গা আছে যার চারদিক বিল দিয়ে ঘেরা, আর ওই বিলে প্রচুর মাছ এবং বালি হাঁস। তুমি বালি হাঁস তো খাওই নি, এই সিজনে পাওয়া যায়, তোমাকে এবার খাওয়াবো। প্রতি বুধ ও শনিবার হাটে বালি হাঁস নিয়ে আসে কলমাকান্দা থেকে চাষিরা, আর শীতের সময় হাঁসের গায়ে থাকেও অনেক তেল, আর তাই শীতে হাঁস খেলে শরীর হয় গরম, সেজন্যই এখানকার লোকেরা শীতের হাঁস একটু বেশি খায়।
হুম, তোমাদের পাহাড়ি অঞ্চল বলে শীতটা একটু বেশি পড়ে এখানে।
খাওয়া দাওয়ার পর্ব সেরে বিছানায় যেতে যেতে রাত প্রায় 2টো বেজে গেল। ইমতিয়াজ বালিশে মাথা দিয়েই ঘুম, কিন্তু নীরার ঘুমটা কেটে গেছে। চোখ বুটি থাকাতে হালকা একটু তন্দ্রা মতো হলো, কিন্তু ভোরের আজান শোনা যাচ্ছে। নীরার গা ব্যথা করছে, সে বিছানা ছেড়ে উঠে পড়ল। ইমতি গভীর ঘুমে, নীরা ভাবল অনেক দিন পর ভোর দেখা হয়ে যাক। দরজা খুলে বাইরে এসে দেখে কুয়াশা পড়ছে, অক্টোবর এখনো শেষ হয়নি, অথচ সকালটা দেখে মনে হচ্ছে শীতের সকাল। ধোঁয়া ধোঁয়া কুয়াশার জাল ছেড়ে নীরা ডান দিকে হাঁটতে শুরু করল। ওদের ঘরের ডান দিকের শেষ মাথার একটা মাটির দেয়াল করা ঘর এখনো রয়েছে, এই ঘরটাতে ইমতিয়াজের দাদি থাকতেন। মাটির ঘরের বারান্দাটা পার হয়ে বাম দিকের কোনায় একটা ছোট্ট টিনের একচালা ঘর। নীরা অবাক হল, কিসের ঘর এটা? হাঁটতে হাঁটতে কাছে গিয়ে দেখে পুরনো কাঠের দরজা ফেরানো, দরজার উপরের দিকে একটা শেকন বেশ মোটা এবং জং ধরা, হয়তো কেউ আর এই ঘরটা ব্যবহার করে না। চারপাশে টিনের বেড়াগুলো মনে হচ্ছে হাত দিলে ঝুরঝুর করে ভেঙে পড়বে, দরজা ধাক্কা দিতেই খুলে গেল। নীরা যা দেখল তার জন্য সে প্রস্তুতি ছিল না। একটা ভাঙা গোড় কালীন মূর্তি, মূর্তিটা শ্বেত পাথরের এবং পুরনোও বটে। তার চেয়ে আশ্চর্য হলো মূর্তিটার গলায় কেউ হয়তো সবে মাত্র একটা জবা ফুলের মালা দিয়ে গেছে। ফুলের মালাটা একদম রক্তের মতো টকটকে লাল।
আম্মা, আম্মাজি, আপনি ওখানে কি করেন? কিছু না চাচি, এমনি হাঁটছিলাম। এদিকে আসেন, এইটা পুরান বসত বাড়ি, সাপ খোপের আড্ডাখানা। চাচি এখন শীতকাল, সব সাপ গর্তে ঢুকে বসে থাকবে, শীতে সাপ বের হয় না জানেন না? কি যে কন আম্মা, আমি তো গত পশু ওই ঘরের পিছনে চারটা সাপ দেখছি, আর ওই ঘরের ভিতরে ঢুকেন না, আমরা ওই ঘরে ঢুকি না, একটা ভাঙা মূর্তি আছে, ওইটা ভালো না।
আচ্ছা চাচি, ভাঙা মূর্তিটা ফেলে দিতে পারেন না, এখনো রেখে দিয়েছেন কেন? অবশ্য এত পুরনো মূর্তি ফেলে দেওয়াটাও ঠিক হবে না। আচ্ছা, এটা একটা ঐতিহাসিক সম্পদ হতে পারে,
তাই না? এই মূর্তি অনেকবার নদীতে ফেলানো হয়েছে, কিন্তু আমার এই ঘরে আবারও এসে উপস্থিত হয়। এই বাড়ি নাকি তার আবাস?
কি যে আজ খুবই কথা বলেন না চাচ্ছি।
আম্মাজি, সত্য ঘটনা। আমরা শুনছি বড় আব্বাজিরেও বলে স্বপ্নে দেখাইছে, যদি কেউ এই মূর্তি ফালায় তাইলে তার অনেক ক্ষতি হইব।
চাচি, আপনি এসব বিশ্বাস করেন? আমার তো খুব মজা লাগছে। আমি কোনোদিন ভূত প্রেত দেখিনি। যদি আমি এটা ছেড়ে দিই তাহলে মূর্তিটা নিশ্চয়ই আমিও স্বপ্নে দেখব, এই চান্সে ভূতও দেখা হয়ে যাবে।
আম্মাজি, অলৌকিকতা কইয়েন না। এই পর্যন্ত যে যে এই মূর্তি ফালাইতে গেছে, এবার সবার লাশে কুয়ায় ভাসছে।
উসু, আমি চোখে দেখি নাই
উনা কথা।
এই বাড়িতে কুয়াও আছে নাকি? কই, ইমতি তো বলেনি আমাকে কিছু।
মীরা, এই মীরা
আসছি।
ঘুম ভেঙে দেখছি তুমি পাশে নেই, কি ব্যাপার, ঘুম হয়নি?
না, বেশি ক্লান্তিতে মনে হয় শরীর, বুঝতে পারছিল না ঘুমাবেই কি ঘুমাবে না।
তাহলে চলো তো নাস্তা করে বের হই।
তুমি বের হও, আমি একটু রেস্ট নিব।
জি ম্যাডাম।
নাস্তা সেরে ফ্রেশ হয়ে ইমতিয়াজ বের হয়ে গেল। কি সব কাজ আছে! মীরা চাচির সঙ্গে কিছুক্ষণ গল্প করে ঘরে চলে এলো এবং বই পড়তে পড়তে ঘুমিয়ে গেল। ঘুম ভেঙে দেখে দুপুর গড়িয়ে একেবারে বিকেল। অদ্ভুত একটা স্বপ্ন দেখে তার ঘুমটা ভাঙল। স্বপ্নটা এত স্পষ্ট ছিল যে মনে হচ্ছে সত্যি ঘটনার মধ্য দিয়ে সে এতক্ষণ যাচ্ছিল। বিছানা ছেড়ে বারান্দায় আসতেই চাচি হাসতে হাসতে এসে বলল,
আম্মাজি ঘুম ভাঙছে, খাউন দিমু? বাবাজি আইসা খাওয়া খাইয়া আবার চইলা গেল, আপনি ঘুমাইতেছেন দেখা ডাকে নাই।
ঠিক আছে চাচি, আগে একটু চা খাওয়ান না, খুব ঠান্ডা লাগছে, পরে ভাত খাবো।
আম্মাজি, চাইটা ভাত খাইয়া পরে চা খান।
আচ্ছা চাচি, ঠিক আছে, আমি একটু ইমতির সাথে কথা বলে নিই।
আচ্ছা।
হ্যালো, হ্যালো।
হ্যাঁ, হ্যালো।
তুমি কই?
এই তো একটু বাজারে আসছি, তুমি ঘুমাচ্ছিলে দেখে ডাকিনি। খেয়েছো? আমার কিন্তু একটু দেরি হবে। ওই যে বলছিলাম না, এক ফ্রেন্ড আসবে, ও এখনো এসে পৌঁছায়নি, ওর সঙ্গে কথা বলেই চলে আসবো। আর সব স্কুল ফ্রেন্ডদের পেলাম তো এখানে, তাই একটু আড্ডাও হয়ে যাবে।
ঠিক আছে, 11টার মধ্যে চলে এসো, রাতে সবাই একসাথে খাবো।
মীরা খাওয়া দাওয়া করে চায়ের মগ হাতে নিয়ে আবার ওই ঘরের দিকে হাঁটা শুরু করলো। চাচি মনে হয় রাতে রান্না চাপাতে গেছে। হাঁটতে হাঁটতে ঘরের ভেতর উঁকি দিয়ে দেখে মূর্তির গলায় জবা ফুলের মালাটা নেই। অদ্ভুত তো! ভালো করে তাকিয়ে দেখলো মূর্তির মুখটা খুব চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না। আর মূর্তির চোখগুলো ভীষণ রকম সুন্দর, নীল এবং চকচকে। ঘর থেকে বের হয়ে পেছন দিকটায় আসতেই জবা ফুল গাছটা চোখে পড়ল। গাছের গোড়াটা এত মোটা যে দেখলেই গাছের বয়স আন্দাজ করা যায়। গাছটা ফুলে ফুলে ভরে আছে, পাতাও দেখা যাচ্ছে না। হঠাৎ মীরার মনে হল গোরকালের মূর্তির মুখটার অবয়ব, ইমতিয়াজের দাদি সেতারা বেগমের মুখটার অবয়ব হুবহু মিলে যাচ্ছে। আজই তো সে সেতারা বেগমকে স্বপ্ন দেখলেন। সেতারা বেগমের মাথা ভর্তি লম্বা ঘন কালো কোকড়ানো চুল, চোখগুলো নীল। সেতারা বেগম স্বপ্নে ওকে বলেছিল, তোর একটা কন্যা সন্তান হবে দেখতে আমার মতো, মাথা ভর্তি ঘন কালো কোকড়ানো চুল, খুব যত্ন করবি, কালো কেশি গাছের গোড়া আর জবা ফুল শ্বেত পাথরের হামান বিস্তায় রস করে চুলে দিবি বলে ভীষণ হাসছিলেন। উনি পান খাচ্ছিলেন, ঠোঁটগুলো টক টকে লাল। যদিও স্বপ্নের কোনো রং নেই মীরা জানে, তবুও এত জীবন্ত স্বপ্ন যে ও দাদির ঠোঁটের লাল রংটা পর্যন্ত দেখেছিল। মীরার গা ম্যাজ ম্যাজ করছে। ও ঘরে ফিরে এলো।
আম্মাজি, পিডা খান, মেরা পিডা আর প্যাফাসিটকে ভর্তা, গরম গরম মজা পাইবেন।
বেন চাচি, অনেক শুনেছি এই খাবারের কথা এমটির মুখে, এখন থেকে দেখি খেতে কেমন।
হ, বাবাজি খুব পছন্দ করতো,
তখন তো আই না খাই না। অনেক মজা। আচ্ছা চাচি, দাদির একটা ছবি ছিল না এই বাড়িতে?
হে, যা তো বাবাজি লইয়া গেছে, আর একটা আছে মনে হয় হেক্টর আঙ্গে।
আচ্ছা, দাদির ঘরটা তালা দেয়া কেন? সবগুলো ঘর দেখছি খোলাই আছে।
না আম্মা, সব ঘরই তালা দেওয়া আছে, একটা খোলা থাকে। আপনারা আইলে সব খুল্লা দিই। বড় আমার ঘর খান কাল খুল্লা দিব মনে।
না না, খুলতে হবে না, এমনি বললাম।
আরে ওই ঘরে তো কিছুই নাই, খালি বড় আমার ট্যারাং আর মাইটটা মটকি ছাড়া।
চাচি, আপনার পিঠাটা খুব মজা লাগছে, কিন্তু একটু বেশি ঝাল।
ব্যাপার মজা তো ঝালেই।
নীরা আর চাচি অনেকক্ষণ গল্প করল, এর মধ্যে ইমতিও চলে এলো। রাতের খাবার শেষ করে 11:30 মধ্যে ওরা ঘুমোতে গেল। ইমতির প্ল্যান আর আড্ডাবাজি নিয়ে টুকটাক কিছু গল্পও হলো। রাতে নীরার ঘুম ভেঙে গেল একটা শব্দ শুনে। বালিশের পাশে মোবাইলটাতে চাপ দিতেই টাইম দেখল 3:45। এত রাতে কে যেন পান পিসছে। নীরা ভালো করে কান পেতে শব্দটা শুনল। মনে হচ্ছে দাদির ঘর থেকে আসছে শব্দটা। শুনশান নীরব রাত, দূরে কোথাও ঝিঝি পোকারা দল বেঁধে ডাকছে। ইমতি আজকে ডাকতে গিয়েও ডাকল না, ও ঘুমোচ্ছে ঘুমাক। আর সামান্য শব্দ হলেই যে ডাকবে তেমন ভীতু প্রকৃতির মেয়ে নীরা নয়। নীরা সাহসী এবং যুক্তিবাদী মেয়ে। ভয় ভীতি ভূত প্রেতের গল্প বা অলৌকিক কিছু নীরাকে স্পর্শ করে না। ও মনে করে পৃথিবীর সমস্ত ঘটনারই যৌক্তিক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা ছাড়া কিছুই নেই। শব্দটা শুনতে শুনতে নীরা ঘুমিয়ে গেল। ঘুম ভাঙলো একটু বেলা করি।
তোমার আজকে কাজে কি প্ল্যান?
আজ একটু নেত্রকোনা যাব, যদি তোমার সমস্যা না হয়। মানে এখানে একা থাকতে?
একদমই না, আমি তো জানি তুমি ব্যস্ত থাকবে, সেই জন্য আমি সঙ্গে করে বই নিয়ে এসেছি। আর চাচি তো আছেই, তোমাদের বাড়িটাও খুব নীরব, ভালোই লাগছে, বই পড়ার জন্য উপযুক্ত পরিবেশ।
ম্যাডাম সাবধান, এই বাড়িতে একসময় অনেক ঘটনা ঘটতো। কেন দেখনি? বাড়ির নাম মার বাড়ি। এই বাড়িটা একসময় এক হিন্দু ভদ্রলোকের ছিল, উনি কালী পূজা করত, মা কালীর নামেই হয়তো বাড়িটার নাম।
ভয় দেখাচ্ছ তোমার আমাকে?
আরে না, এমনি বললাম, আমার শৈশবের অনেকগুলো বছর এই বাড়িতেই কাটিয়েছি। আমি অবশ্য তেমন কিছু দেখিও নি শুনিও নি।
হিন্দু ভদ্রলোকের নাম কি ছিল?
আমার ঠিক মনে নেই, তবে উনি জলের দামে বাড়িটা বিক্রি করেছিলেন। আমার দাদার দাদা সেটা কিনে নিয়েছিল। পরবর্তীতে আমার দাদা নাকি কি সব স্বপ্ন টপ্ন দেখতেন, তবেটা আমি অবশ্য দেখিনি, সবই দাদির মুখে শোনা। একটা ভাঙা কালী মূর্তি এখনো বাড়িতে আছে মনে হয়। আর যাকে বাদ দাও, তবে তোমার ভয় কোনো কিছু নেই।
আমি বুঝলাম না ভয়ের কথা আসছে কেন।
না, মাঝে মাঝে বাবা বলতেন আমাদের ফ্যামিলির সঙ্গে এই বাড়িতে একটা যোগসূত্র আছে, পুরনো কোনো কুসংস্কারই আর কি।
যাই হোক, নেত্রকোনা কি তুমি গাড়ি নিয়ে যাবে?
না, আমরা বন্ধু বান্ধব মিলেই বাসে যাচ্ছি, সবার তো গাড়িতে জায়গা হবে না। ওখানে আমার এক ইঞ্জিনিয়ার বন্ধু আছে, ওই প্ল্যানটা করে দিবে, সেজন্যই যাওয়া। তা যাবে তুমি?
খেতেছো? আমি গেলে তোমরা আরাম করে কথা বলতে পারবে না?
অবশ্যই না, এই একটু অসুবিধা তো হবেই।
আচ্ছা আচ্ছা, তাই আমি সেটা বুঝি। ইমতি
নাস্তা সেরে ইমতি বের হলো। বেচারার খুব খাটুনি যাচ্ছে, অবশ্য মজা নিয়ে কাজগুলো সে করছে। নীরা সকাল সকাল গোসল সেরে নিল, বিশাল বড় বাথরুম। সত্যি গ্রাম গ্রামে আর শহর শহরই, নীরার গ্রাম ভীষণ ভালো লাগে। ওর ইচ্ছে ছিল গ্রামে থাকবে, কিন্তু তা তো হলো না। নীরা ঠিক করলো আজ সারাটা দিন বাড়িটা ঘুরে ঘুরে দেখবে, যেই কথা সেই কাজ। রুম থেকে বের হতেই দেখলো দাদির ঘরে তালা খোলা, চাচি মনে হয় খুলে রেখেছে। দরজার শেকল খুলে ঘরে ঢুকে নীরা অবাক হয়ে গেল। এত সুন্দর নকশা করা একটা পালঙ্ক ধুলায় অযত্নে ফেলে রেখেছে। ইচ্ছে করলেই পাকা ঘরগুলোর একটাতে রাখতে পারে। দাদির জন্যই মূলত নীরা আর ইমতিয়াজের বিয়েটা হয়েছিল। সেতারা বেগম ভীষণ অসুস্থ অবস্থায় নাতবউ দেখতে চেয়েছিল, তাই ইমতিয়াজ তড়িঘড়ি করে বিয়ে করেছিল। বিয়ের দিন দাদি আরও অসুস্থ হয়ে যান। বিয়ে পড়ানোর পরপরই নীরাকে নিয়ে ইমতিয়াজ গ্রামের বাড়িতে চলে আসে। নীরাকে দেখার পর তিনি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেন। দুই দিন এই বাড়িতে থেকে নীরা তৃতীয় দিন রাতে ঢাকা চলে যায় এবং তার ঠিক 17 দিন পর সেতারা বেগম মারা যান। মৃত্যুর পর অনেকেই নাকি সেতারা বেগমকে কুয়ায় গোসল করতে দেখেছেন। চাচির কাছ থেকে নীরা সব শুনল। ইমতিয়াজ খুব কষ্ট পেয়েছিলেন, কারণ দাদি তার ভীষণ প্রিয় মানুষগুলোর মধ্যে একজন। নীরা এর আগে যখন দাদির ঘরে এসেছিল তখন এত কিছু খেয়াল করেনি। একে তো উনি অসুস্থ, তার উপর নীরা নতুন বউ, সারাক্ষণ ঘোমটা দিয়ে দাদির পাশে বসেছিল। সেতারা বেগম নীরার হাত মুখ হাত দিয়ে ছুঁয়ে খুব আদর করেছিলেন। চাচি বলল ঘরে ট্রাঙ্ক আর মটকি ছাড়া কিছুই নেই, কিন্তু এই সেই ট্রাঙ্কের নমুনা, বিশাল বিশাল ছয়টা ট্রাঙ্ক, তার মধ্যে একটা ট্রাঙ্ক ছোট, ওপরের লোহার ধাক্কায় নকশা করা, দেখে মনে হচ্ছে রাজা বাচ্চাদের আমলের। তিনটার ওপর বাকি তিনটা লাইন করে সাজানো। পালকের ডান পাশে দরজার পেছন দিকটাতে বড় মাটির ঢাকনা দিয়ে মটকি, তার বাম পাশে মাটি দিয়ে বেশ উঁচু করা, তার উপরে পশ্চিম কোণে ট্রাঙ্কগুলো রাখা, এছাড়াও পুরনো কড়ই কাঠে কুচকুচ।
This track was downloaded from fusionbd.com.
কালো একটা গোল টেবিল, টেবিলের উপর নীল কাঁচের দুটো পেট মোটা ল্যাম্প, মাটির দেয়ালে কিছু বাহারি লতা পাতার আলপনা আঁকা, পালঙ্ক বরাবর একটা কালো আলমারির মতো কিছু একটা, যার সামনের দিকটা টেবিলের মতো। মীরা কাছে গিয়ে আলমারির পাটটা খুলেই চমকে গেল।
আজকে কুয়াশার কাহিনী ভীষণ রহস্যময়, খুব জমজমাট একটি কাহিনী, তাই লিখে পাঠিয়েছে অনেক বন্ধুরা। একটু এসএমএস পড়বার সময় এখন হবে না, আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি যারা মিস করে গেছেন, এখন যারা যোগ দিয়েছেন, সেটা হচ্ছে আজকে আমরা শুরুতে দেখছি এক দম্পতি যাদের নাম নীরা এবং ইমতি। নীরা এবং ইমতি ইমতির দাদা বাড়িতে গেছেন, নেত্রকোনা ময়মনসিংহের একটি প্রত্যন্ত অঞ্চল সেখানে, এবং সেখানে তার দাদার বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটছে। রাত 3:45 নীরার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়া একটা শব্দতে তার ঘুম ভেঙে গেছে, হামান দিস্তে কে যেন পান ছেড়েছে। এছাড়াও সে বাড়িতে গিয়ে নীরা প্রথমেই দেখে সেই বাড়ির বাইরে শ্বেত পাথরের ফলকে লেখা ছিল মার বাড়ি। পরে জানা গেল যে নীরার না, ইমতির দাদা এক হিন্দু ভদ্রলোকের কাছ থেকে কিনেছিলেন সেই বাড়িটি, যিনি নাকি কালী ভক্ত ছিলেন, এবং সেই বাড়িতে একটি গোর কালীর মূর্তি দেখতে পায়, এবং অদ্ভুত ভাবে একটি ভাঙা জায়গায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় সেই কালীর মূর্তিটি। এবং নীরা যখন ইমতির চাচিকে জিজ্ঞেস করছিল এই মূর্তিটির কথা, তখন তার চাচি বলেছিলেন যে এই মূর্তিটিকে বহুবার ফেলে দেওয়া হয়েছে, কিন্তু কি করে যেন আবার সে চলে আসে এখানে কেউ বলতে পারে না। এবং সকালে গিয়ে একসময় আবিষ্কার করে নীরা তার গলায় একটি টকটকে জবা ফুলের মালা, যেটাকে সে দেখেনি, এবং অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখছে নীরা। সেখানে আমরা একজনের ভূমিকা দেখতে পাচ্ছি, সে হচ্ছে সেই ইমতির দাদি, যার বিষয়ে আমরা এখনো কিছুই জানি না। আমরা আরো জানবো, হাতে সময় খুব কম, আমি বেশিটা বলতে পারছি না, খুব মনোযোগ দিয়ে শোনো, আমাকে তাহলে আর বলতে হবে না, বাকি অংশ চলে যাবো। এখন আমার সঙ্গেই থাকবেন আজ শামিন, আছে আপনার সঙ্গে কুয়াশা, আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 90.2, খোলা আছে 2221, আপনি যত চান লিখতে পারেন। মীরাকে দেখা যাচ্ছে, ওটা একটা আয়না, ইস কি সুন্দর, প্রত্যেকটা ট্রাঙ্ক তালাবিহীন, শুধু ছোট ট্রাঙ্কটাতে তালার সঙ্গে চাবি ঝুলছে। নীরা ট্রাঙ্কটা খুলে কিছুই পেল না, চাচিকে দিয়ে ঘরের ধুলাবালি ঝেড়ে পরিষ্কার করে পালঙ্কে চাদর পেতে দিল। দুপুরে নীরা এই ঘরটাতেই বই পড়বে, কারণ এই ঘরের কোনার দিকের বড় জানালাটা খুললেই নদী দেখা যায়। সারা দুপুর নীরা সেতারা বেগমের ঘরে বসে বই পড়ল, তারপর খাওয়া দাওয়া সেরে পড়তে পড়তে একসময় ঘুমিয়ে গেল। সে আবার সেতারা বেগমকে স্বপ্ন দেখল, একই স্বপ্ন। স্বপ্নে উনি পান খাচ্ছিলেন, তার ঘন কালো কোকড়ানো চুলের সিঁথি ভর্তি সিঁদুরও দেখতে পাচ্ছিল স্পষ্ট, যেন রক্ত জবা টক টকে লাল রং। স্বপ্নে দাদি এত করে বলল ছোট্ট ট্রাঙ্কটাতে শ্বেত পাথরের হামানদিস্তা আছে, ওটা তোর মেয়ের জন্য রাখা। ঘুম ভেঙে নীরা দেখছে ঘরে আলো জ্বলছে, চাচি বাতি দিয়ে গেছে, সত্যি হয়ে এসেছে। স্বপ্নে দাদির মাথায় সিঁদুর দেখেছে মনে পড়তেই নীরা মনে মনে হাসল, বিছানা থেকে নেমে ছোট্ট প্রান্তে খুলল। প্রথমে ওর চোখ বিশ্বাসই করতে পারছিল না, নিশ্চয়ই ওর কোথাও ভুল হচ্ছে, ট্রাঙ্কের ভেতরে হামানদিস্তা। নীরার গা কাঁটা দিল ও মনে মনে ব্যাখ্যা খুঁজতে লাগল।
আম্মাজি ঘুমের মধ্যে আপনি কাঁপতেছিলেন, তাই খেপা দিয়া গেছি।
ভালো করেছেন চাচি, একটু চা খাওয়াতে পারবেন?
অক্ষণই আনতাছি।
আচ্ছা চাচি, এই পালঙ্কটা পাকা ঘরগুলো দূরে একটা রাখা যায় না?
বড় আমার নিষেধা ছিল, এই যে ট্যারান দেখতেছেন, ওর মধ্যে বড় আমার একটা গুপ্ত বাক্স আছিল, বাক্সটা হারাইয়া গেছে। বাক্সের মধ্যে সাদা পাথরের হামান দিস্তা, সিন্দুরের কৌটা, নকশা করা নীলকান্ত মনির আয়না, আর সোনা সেটি বিনা ছিল। ওইগুলান গায়ত্রী দেবী, মানে যাগো বাড়ি আছিল তার বউয়ের। গায়ত্রী দেবী হুনছি খুব রূপসী আছিল, হাঁটুর নিচ পর্যন্ত তার কালা মিশমিশা কুকরাইনা চুল আছিল, জবা ফুলের রস আর কালো পেশি গাছের গোড়ার রস মাত্র চুলে, রিঠা দিয়া চুল পরিষ্কার করত, আবার জবা ফুল দিয়া নিজেই বলে সিন্দুর বানাইত। আমরা বাড়ির পিছনে যে কুয়া, এই কুয়ার পানিতে গোসল কইরা ভোরে শিবের পূজা করত। এক অমাবস্যায় ওই লোকই তার স্বামী স্বপ্নে দেখল একটা গৌরকালী মূর্তি এই বাড়ির প্রতিষ্ঠা করতে হইব, তা না হইলে গায়ত্রী দেবীর প্রাণের শঙ্কা আছে। গায়ত্রী দেবীর যিনি স্বামী আছিলেন শ্রী গণেন্দ্র বাবু, উনি আবার এইসব খুব বিশ্বাস করতেন। উনি আসাম থেকে গৌরকালীর মূর্তি আনছিলেন, যার চোখ ছিল নীলকান্ত মনির, অত্যন্ত দামি রত্ন। সেই মূর্তিটারে গায়ত্রী দেবী প্রত্যেক দিন দুধ দিয়া গোসল করাইতেন, আর তার পরপর শিবের মাথায় জল ঢালতেন।
এই গৌরকালীর মূর্তি নিয়ে একটা গল্প প্রচলিত আছে। গায়ত্রী দেবীর মৃত্যুর পর স্থানীয় অনেক লোক মূর্তির চোখে জল দেখেছে। এগুলো নীরা শুনলো ইমতিয়াজের চাচির কাছ থেকে। আজ রাতেও নীরার ঘুম ভেঙে গেল ঠিক 3:45 মিনিটে। মনে হলো হামান দিস্তায় কেউ যেন শব্দ করছে। শব্দটা আসছে দাদির ঘর থেকে। নীরা বিছানা থেকে উঠে দরজা খুলে দাদির ঘরের দিকে যাচ্ছে। ওর মধ্যে একটা অদ্ভুত ঘোর কাজ করছে। এটা স্বপ্ন নাকি সত্যি ঘটছে কিছু বুঝতে পারছে না নীরা, তবে সে ঘটনাটা এড়াতেও পারছে না। দাদির ঘরে আচ্ছা আলো জ্বলছে। দেখল দাদি খোলা চুলে পালঙ্কে বসে হামান দিস্তায় কি যেন পিষছে।
দাদি, আপনি এত রাতে কি করছেন?
তোর মেয়ের জন্য ঔষধ বানাই তাছি রে।
আমি কি আপনাকে স্বপ্নে দেখছি?
স্বপ্ন দেখবি কেন, চাইয়া দেখ। আয় কাছে আয়, জানালা দেয়া দেখ, বাইরে কত আলো। আয় পূর্ণিমা, যাবি? চল বাইরে গিয়া হাঁটি।
বাইরে কোথায় যাবে?
তুই তো এই বাড়ির কুয়াই দেখাস নাই, চল যাই।
ওই একচালা ঘরটার পেছন দিকে না কুয়াটা?
একটু ভিতরের দিকে জবা গাছটার নিচ দিয়া ইটের যে ভাঙ্গা রাস্তাটা আছে ওই রাস্তার মাথায় যাবি।
ইমতিয়াজকে ডাকবো?
ও আইব না, ওর ঘুম খুব গভীর, চল আমরাই যাই।
মীরা দাদির সঙ্গে বাইরে বের হল, দুজনে একসঙ্গে হাঁটছে। কিন্তু মীরা লক্ষ্য করলো এটা সিতারা বেগম নয়, যার সঙ্গে মীরা এতক্ষণ কথা বলেছে সে গায়ত্রী দেবী। আমার মনে হচ্ছে সিতারা বেগম। সে ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে এসব।
গৌরকালী মূর্তিটা দেখছিস? ওর চোখ খুব দামি রত্ন, এই রত্নের নাম নীলকান্ত মণি।
দেখেছি দাদি, আপনার সঙ্গে ওই মূর্তির অনেক মিল আছে।
আমি না, আমি না, ওই মূর্তির চেহারা গায়ত্রী দেবীর মতো। চল যাই, ওই ঘরে যাবি?
চলেন যাই।
কি রে হা কইরা চাই হারিছস কেন? কাছে আয়, মায়েরে প্রণাম কর। আমি রোজ রাইতে মায়ের গলায় জবার মালা দেই, আর শিব ঠাকুরের মাথায় জল ঢালি। আগে ভোর যাইতে প্রতিদিন স্নান করতাম, এখন বয়স হয়েছে তাই শুধু পূর্ণিমা আর অমাবস্যার রাতে স্নান করিয়া পূজা করি।
দাদি, আপনি কি সেতারা বেগম নাকি গায়ত্রী দেবী? দাদি চলেন চলেন ফিরে যাই।
সে কি রে কুয়া দেখবি না?
না আমার ঘুম পাচ্ছে।
এখনই তো বোর হইব, এখন আর ঘুম কি?
আমার শরীর ভালো লাগছে না।
আরে আই যাই তো গেছি, তাড়াতাড়ি আয়, ভোরের আগে যাইতে হইব।
আপনি কে? আপনি কি গায়ত্রী দেবী?
হ্যাঁ আমি গায়ত্রী দেবী, আমার মৃত্যু হয়েছে এই কুয়ায়।
জান ফিরতেই দেখে চাচি ইমতিয়াজ সবাই ওর পাশে বসে আছে, সবাই উৎসুক চোখে তার মুখের দিকে তাকিয়ে আছে। ইমতিয়াজের কপালে সরু ভাঁজ।
তুমি এত ভোরে কুয়ার কাছে গেলে কিভাবে?
আমি তো যাইনি, আমি তো তোমার পাশেই ঘুমাচ্ছিলাম।
তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে, নদীর পাড়ে এক মাঝি তোমাকে দেখে চাচাকে খবর দিল, চাচি এসে আমাকে ডেকে তুললো, গিয়ে দেখি তুমি কুয়ার পাশে পড়ে আছো। আমি তো অবাক, তা তুমি ওখানে গেলে কি করে?
আমি যাইনি, কি সব স্বপ্ন দেখছিলাম ঘুমের ঘরে, হয়তো হয়তো কখন বেরিয়ে পড়েছি, আমার মনে পড়ছে না।
সত্যি করে বলো তো নীরা, কাল সারা দুপুর তুমি কি সব হাবিজাবি করেছো, স্বপ্ন দেখে কখন যে ঘর থেকে বেরোছো তা মনেই পড়ছে না।
তুমি যা ভাবছো তা না ইন্তি।
আমি কিছুই ভাবছি না, চলো আজই ঢাকা যাবো, আর থাকার দরকার নেই এখানে।
প্লিজ ইন্তি, এত রাগ করছো কেন? আমি আর বাইরে বের না হলেই তো হলো, তাই না? সকাল সকাল মাথা গরম করো না তো, তোমার কাজটা গুছিয়ে তবেই আমরা ঢাকা যাব।
সেদিন সারা দিন ইমতিয়াজ মীরার কাছে রইল এবং মীরাকে বলল, চলো আমি তোমাকে কুয়োটা দেখাবো। তুমি কি সব গল্প শুনে শুনে মনে মনে আজগুবি কল্পনা করে যাচ্ছ আল্লাহ জানে। তারপর বিকেলে দুজনে কুয়ার পাশে এলো। কুয়ার পিছন দিকটায় অনেক অপরিচিত লতা গুল্ম দিয়ে ছাওয়া, মীরার ভালোই লাগলো। মীরা দেখল পুরনো একটা কুয়ো সিমেন্ট আর পাথর মেশানো, প্রায় 30-35 ইঞ্চি চওড়া বাঁধানো কিনারা, যেখানে অনায়সে বিছানা পেতে একজন ঘুমোতে পারবে। কুয়ার ভেতরে চারদিকে মোটা মোটা চুড়ির মতো লোহার বেড়ি দেয়া। ইমতিয়াজ বলল ওগুলো কুয়া পরিষ্কার করার জন্য পাইচা কুয়ায় নেমে পরিষ্কার করে ওগুলো ধরে উপরে উঠে আসত। বড় কুয়া বলে 3-4 জন পাইচ লাগতো পরিষ্কার রাখার জন্য। কুয়ার পানি এখনো টলটলে। সারা বিকেল নীরা ইন্তি নদীর ধার দিয়ে অনেক দূর পর্যন্ত ঘুরে বেড়ালো। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নীরাকে ইন্তি ঘুমের ওষুধ খাইয়ে দিল। নীরা দ্রুত ঘুমিয়ে গেল, একসময় ইন্তিও। মাঝ রাতে নীরার আবার ঘুম ভেঙে গেল। কটা বাজে? রাত 3:45। কেউ একজন হামান বিস্তার শব্দ করছে। নীরা আস্তে করে দরজা খুলে বাইরে যেতেই দেখে শব্দটা দাদির ঘর থেকেই আসছে। মীরা এগিয়ে যেতেই কেউ একজন ওর নাম ধরে ডাক দিল,
মীরা আসছস তুই? ইমতিয়াজ জাগে নাই তো?
না না, কে আপনি? গায়ত্রী দেবী? কেন ডাকছেন আমাকে?
চল কুয়ার ভিতরটা দেখবি না?
আমি আজ কুয়াটা দেখে এসেছি গায়ত্রী দেবী।
তোর বোকা, কিছুই তো দেখাস নাই, আমি ধরে দেখাবো।
না না না, আমি যাবো না, আমার কেমন যেন ঘর ঘর লাগে, সেই তো স্বপ্ন না বাস্তব আমি বুঝতে পারি না।
এইটা স্বপ্ন না রে, সত্যি। কাল ভোর হইয়া গেছিল তাই তুই জ্ঞান হারাইয়া ফেলছি, আজ তাড়াতাড়ি যাওয়ার লাগবো পাঁচালা।
ঠিক আছে চলেন।
তোরে আমার খুব পছন্দ হয়েছে, আমি চাই তুইও আমার মতো গৌরকালী মূর্তির জন্য তোর জীবন বলি দে। হাই আমার সঙ্গে কুয়ায় যাব দিবি?
কিন্তু ইমতিয়াজ খুব কষ্ট পাবে।
ওই কষ্ট পাইব না, ওই খুব ধৈর্যশীল ছেলে।
মীরা কুয়ার বাঁধানো পাড়ের উপরে উঠে দাঁড়াতেই আজানের শব্দ ভেসে আসছে মসজিদ থেকে। তারপর আর কিছুই নীরার মনে নেই। চোখ খুলে দেখল ইমতিয়াজ মুখ শক্ত করে বসে আছে। নীরা কিছুই বুঝতে পারছে না।
নীরা সবকিছু কি গোছানো হয়েছে? তাহলে চলো খেয়ে দিই, আমরা এখনই ঢাকা রওনা দিই। আচ্ছা হ্যাঁ, তুমি আবার কালকের মতো কুয়ার কাছে কেন গিয়েছিলে?
আমার শরীরটা ভালো লাগছে না, দেখো তো জ্বরটা নাকি খুব দুর্বল লাগছে। আর এই জন্যই ওখানে বসেছিলাম। আজ থাক না, জ্বর নিয়ে জানি করতে পারবো না।
কই দেখি, আরে এত অনেক জ্বর তো। চাচি
চাচি চাচি আমাকে একটু চা দেন না। আনতাছি চা। আনছি তো কত বারে বারে অত সকালে তুমি একলা একলা হাইটতে বেড়াও কেন? ডর ভয় নাই নাকি? চাটা খেয়ে এখন একটু ফ্রেশ লাগছে, জ্বরটাও মনে হচ্ছে সেরে যাবে। একটা গোসল দিতে পারলে ভালো হয়।
গোসল করলে যদি আবার জ্বর বেড়ে যায়? থাক বাবা, তার কোনো দরকার নেই।
আরে না, জ্বরের মহা ঔষধ হচ্ছে পানি। বেশি করে পানি দিয়ে গোসল করলে আমার জ্বর একদম সেরে যাবে। তুমি টেনশন নিও না তো।
জানি বলে লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে করো।
মীরা গোসল করে হালকা কিছু খেয়ে শুয়ে পড়ল। সারা দুপুর ঘুমানো ইন্দ্রিয় বাসায় ছিল, ঘুম ভাঙলো দুপুরের পর। তারপর খাওয়া দাওয়া সেরে আবার ঘুমলো, সেই ঘুম ভাঙলো রাত 9টায়। রাতে কিছুই খেলো না মীরা, শুধু এক গ্লাস গরম দুধ খেয়ে নিল।
আজ আমি ঘর লক করে চাবি আমার কাছে রাখছি।
আচ্ছা, আমি কি ভূত হয়ে গেছি নাকি?
আমার মনে হচ্ছে গায়ত্রী দেবী তোমার উপর ভর করেছে।
হাস্যকর কথা বলো না তো, রাগ লাগছে।
রাতে ইন্দি একাই খেয়ে দিত, ইন্দি দুধ খেতে চায় না, কিন্তু আজ এক গ্লাস দুধও খেলো। তারপর দুজনে গল্প করতে করতে একসময় ঘুমিয়ে গেল। ঘুমটা বেশ গাঢ় হলো। সকালে ঘুম ভেঙে দেখে মীরা এখনো ঘুমোচ্ছে। গত রাতেও ইন্দি মীরাকে ঘুমের ওষুধ দিয়েছে, কালকে চেয়ে বেশি 5 মিলিগ্রাম। মাঝে মাঝে মীরার লাগে ডাক্তারের প্রেসক্রিপশন করছেন, কপালে হাত দিয়ে জ্বরটা দেখে নিল। না, জ্বর নেই।
ঘুম ভাঙলো? আচ্ছা, রাতে দরজা লক করে রেখেছিলে নাকি? আমি ভোরে বের হতে পারলাম না।
মানে আমি তো দরজা লকই করিনি।
আরে বুদ্ধু, ফান করছিলাম। আমি তো এক ঘুমে রাত কভার করে দিলাম। আজকে আমরা ঢাকা যাচ্ছি।
একটা জরুরি কাজ এখনো বাকি আছে, আজ নেত্রকোনা থেকে শিয়াব আসবে, ভাবছি কাজটা সেরেই যাব। অবশ্য তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা না হয় পরশু রাতে রওনা দিই।
ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, শরীরটাও এখন বেশ ঝরঝরা লাগছে।
নাস্তা সেরে মীরা ইমতিয়াজের সঙ্গে একটু শহরে গেল। মীরাকে বাড়িতে দিয়ে দুপুরে খাবার সেরে তবেই ইমতি বের হলো। গেটের কাছে চাচি যেন ইমতিকে কি বলছিল, একটু জোরে পা চালিয়ে চাচি হন্তদন্ত হয়ে এসে বলল,
আম্মাজি আমার এক ননদের শাশুড়ি মইরা গেছে, বেশি দূরে না, গেরাম আধার রাস্তা, 7 মাইল, অনরিস্কাও চলে। যদি আমি তো যাইতাম ভালো হইতো, হেরা ফোন করছে। আজ রাতে আসবেন না? না না, আসমু, একটু রাইত হইব। ওই বাড়ির মাইয়া ডারে কুইয়া যাইতাছি, খালি ভাত রানবো, সব আমি রাইন্দা থইয়া গেছি। ঠিক আছে, যান। ইমতিকে বলেছেন? হ কইছি, কইলো আপনার লগে কথা কইতে। হ্যাঁ, তাড়াতাড়ি আইয়া পড়বো, তারাই দিলম হইতো না। আচ্ছা যান, অসুবিধা নাই, তবে রাতে আসতে না পারলে একটা ফোন করে দিয়েন, অন্য কারো ফোন থেকে। আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি, দেন, লেখা দেন।
চাচি রংজলা কালো রঙের একটা গোল বোরখা পরে চাচার সঙ্গে দুপুরে রওনা হয়ে গেলেন। ইমতিয়াজ তাড়াতাড়ি ফিরবে। সারা বাড়ি নিঝু, খা খা দুপুর যেন কেমন একটা হাহাকার চারিদিকে। মীরার ভালো লাগছে নির্জনতা, মীরার বিশেষ পছন্দ। ও যখনই একা একা থাকে মন খুলে গান করে, গান শুনে অথবা কবিতা পড়ে।
হাত বাড়িয়ে ছুই না তোকে, মন বাড়িয়ে ছুই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যাবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি? পা বাড়ালে পায়ের ছায়া, আমাকেই তুই পাবি।
মনে মনে কবিতা আওড়াতে লাগলো মীরা। কার কবিতা যেন এটা? নির্মলেন্দু গুণ। একটা নেশা নেশা অদ্ভুত ভালো লাগা মীরাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোন অচিন রাজ্যের রাজকন্যা সিনিধি। মীরা হাঁটতে হাঁটতে বারান্দার শেষ মাথা দিয়ে মাটির দেয়ালের ঘরটাতে ঢুকল। দরজা ভেজানো ছিল। ঘরে ঢুকে একটা শিশির অনুভূতি হলো শরীরের একদম ভেতরে। মীরা আবার ট্রাঙ্কগুলো খুলল, কিচ্ছু নেই। উপর থেকে নিচের দিককার ডান কর্নারের ট্রাঙ্কটা খুলতেই
কয়েকটা ভাঙা কাঁচের টুকরো পেল। না ঠিক কাঁচের টুকরো নয়, এটা একটা আয়নার ভাঙা অংশ, গোল একটা ফ্রেমও পেল। ফ্রেমটাও ভাঙা, ফ্রেমের উল্টো দিকটা ভীষণ সুন্দর, চারদিকে ঢেউ খেলানো নিখুঁত আলপনা করা, মাঝখানে একটা জবা ফুলের আলপনা, তার মধ্যে একটা ছোট্ট নীল পাথর। এটা ঠিক পাথর নয়, গোরকালের মূর্তির চোখ যে মনির, মনে হচ্ছে এটা সে ধরনের একটা কিছু, অর্থাৎ এটাও সেই দামি নীলকান্ত মনির রত্ন। মীরার লোভ হল, ইস আয়নাটা যদি ঠিক করা যেত। কোনোভাবে ফ্রেমটা জোড়া লাগিয়ে একটা গ্লাস বসিয়ে নিলেই হয়তো আবার ঠিক হয়ে যাবে। নিউ মার্কেটে গিয়ে দেখাতে হবে। মীরা ভাঙা আয়নাটা নিয়ে নিল, আর বিশেষ কিছু পাওয়া গেল। মীরা ট্রাঙ্গুলো আবার সারি করে রেখে দিল, কারণ ট্রাঙ্গুলো খালি হলেও ভীষণ ভারী। ঘর থেকে বের হতে যাবে এমন সময় কেন যেন বার বার শ্বেত পাথরের হামান দিস্তার কথা মনে পড়ছিল। ও তো সেতারা বেগম না, গায়ত্রী দেবীর হাতে ওটা দেখেছে স্বপ্নে, একদিন নিজের চোখে ওই ট্রাঙ্কটাতে দেখেছিল। আচ্ছা ধূর, কি ভাবছে এসব? যাদের কল্পনা শক্তি প্রবল তারাই এসব দেখে। আচ্ছা এমন কি হতে পারে এই ঘরে এই হামান দিস্তাটা রয়েছে? কে হয়তো জানে না, বা জানলেও জিনিসটা যে একটা পুরনো সম্পদ এটাই কেউ বোঝেনি। গ্রামের মানুষ তো এসব পুরনো পাথরের জিনিসের মর্ম বুঝবে না। মীরা বের হতে চেয়েও বের হল না। ড্রেসিং টেবিলের জয়ারগুলো ভালো করে খুঁজে কিছুই পেল না। হঠাৎ মাটির বিশাল মটকির কথা মনে পড়ে গেল। ঢাকনা সরিয়ে ভেতরে ধুলা বালি মাকড়সা জাল ছেঁড়া কাগজপত্র দেখতে লাগলো। ওগুলো হাত দিয়ে নিচের দিকে একটা লাল শালু কাপড়ের পুটলি দেখতে পেল। মীরা পুটলিটাকে বের করে পালকে বসল, তারপর ধুলো ঝেড়ে পুটলির গিট ছড়াতেই চোখ ছানা বড়া। সত্যি তো নাকি ভুল দেখছে চোখ? এই তো শ্বেত পাথরের হামান দিস্তা, আর হামান দিস্তার নিচে খোদাই করে লেখা শ্রী গায়ত্রী দেবী 1180-1229 বাংলা। আর একটা মলার ছাড়া হাতে লেখা বাধাই করা ছোট্ট বই পাওয়া গেল। বইটা কাল লেখা বোঝা গেল না, তবে বইটাতে কালী পূজার সমস্ত নিয়ম কানুন গোটা গোটা করে লেখা। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে স্কেচ করা ছবি, ফুল লতা পাতা পাখি এবং পূজারত রমণের স্কেচই বেশি। এত পুরনো বই অথচ লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। কোথাও কোথাও ব্র্যাকেট দিয়ে বিভিন্ন ঔষধি গাছের বর্ণনাও ও তার গুণাগুণও দেওয়া আছে। অনেকগুলো বর্ণনা বইটাতে মীরা ভালো করে পড়ে নিল, শেখার বিষয়। বইটা পড়ে মীরা আরও জানল আকন্দ ফুলের মালা ছাড়া শিবের পুজো হয় না, এবং আকন্দ গাছের রস সাদা দুধের মতো, সেই দুধ পানির সঙ্গে মিশিয়ে শিবের মাথায় ঢালা হয়। গৌরকালী মূর্তির পূজা ও কৃষ্ণকালী মূর্তির পূজাও ভিন্ন ভিন্ন নিয়মে করা হয়, তবে জবা ফুল দুটোতেই লাগে। এটা পড়েও মীরা অবাক হল, ও তো এসব জানতই না। মীরা ভালোভাবে গৌরকালীর মূর্তির পূজার নিয়মটা পড়ে নিল। ভেতরে ভেতরে একটা উত্তেজনা কাজ করছে। মীরা মনে মনে ঠিক করল বাসায় কেউ নেই, ও আজই এ নিয়মে গৌরকালীর মূর্তির পুজো করবে সন্ধ্যায়। দেখবে একটা অন্যরকম কোনো ঘটনা ঘটে কিনা। আর একটা বিষয় ওর মধ্যে কাজ করছে, ওর মনে হচ্ছে সেতারা বেগমও লুকিয়ে লুকিয়ে গৌরকালী মূর্তির পূজা করতেন। মীরা সারা দুপুর দাদির ঘরে কাটিয়ে সন্ধ্যার দিকে বইতে হাতে নিয়ে কালী মূর্তির ঘরের সামনে এলো। ঘরে ঢোকার আগে কেউ একজন যেন ওকে বলছে, কুয়ার জলে চান করে নে, নইলে পূজা হবে না, মা অসন্তুষ্ট হবেন। মীরা দ্রুত পায়ে জবা গাছের নিচ দিয়ে ভর সন্ধ্যায় কুয়ার কাছে চলে এলো। এসে দেখছে একটা বড় পাটের রশিতে পেতলের বালতি বাঁধা। আশ্চর্য, এটা তো আগে দেখিনি, এসব ঘটনা কিভাবে ঘটে যাচ্ছে? তার মানে এই বালতি দিয়ে পানি তুলতে হবে আর তারপর গোসল? মীরা সাহসী, কিন্তু সে যে এতটা সাহসী তা মীরা আগে বুঝতে পারেনি। হঠাৎ মনে হলো কেউ যেন ডাকছে। ভীষণ একটা ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে মনে হচ্ছে নীরার সঙ্গে। কে ডাকছে নীরাকে? আমি গল্প শুনতে শুনতে এত বেশি তন্ময় হয়ে গেছিলাম যে আমাকে যে ফিরে আসতে হবে সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, আমি দেখছি যে নীরা তার দাদা শ্বশুর বাড়িতে, অর্থাৎ সেখানে গিয়ে তার দাদি প্রথমে বিয়ের পর সে জীবিত অবস্থায় পেয়েছেন, অল্প কিছুদিনের জন্য, তারপর তিনি মারা গেছেন। এবং সেই যে বাড়িটা, সেই বাড়িটা একটি হিন্দু বাড়ি ছিল, হিন্দু ভদ্রলোকের বাড়ি ছিলেন, তার স্ত্রী ছিলেন গায়ত্রী দেবী। এবং নীরা যাকে রাতে স্বপ্ন দেখছে, সে সীতারা দেবী নীরার দাদি শাশুড়ি হতে পারে এবং গায়ত্রী দেবী, এটা যে কে ঠিক বোঝা যাচ্ছে না। এবং নীরা একবার অজ্ঞান হয়ে পড়েও যায় তাকে যখন তার দাদি শাশুড়ি, সে ভাবছিল দাদি শাশুড়ি কিন্তু আসলে সেটা গায়ত্রী দেবী। আসলে কে এবং কে ডাকছে এই মুহূর্তে নীরাকে সব জানবো ছোট্ট একটা বিরতিতে, তারপরে ফিরে আসবো। শারমিন আছে আপনার সঙ্গে কুয়াশায়, আর আপনি শুনছেন এবিসি রেডিও 90.2। আমাকে লিখে পাঠাবার নাম্বার হচ্ছে 2221।
তুই গৌর কালী মূর্তির পূজা করবি, তাই তোরে সাহায্য করতে আসছি।
আমাকে আমাকে আপনি কি সাহায্য করবেন?
তুই তো স্নানের নিয়মই জানস না।
বইতে আমি নিয়ম পড়েছি।
বইতে তো কোথাও লেখা নাই যে কুয়ার জলে ডুব দিয়া মন্ত্র পাঠ কইরা স্নান করন লাগবো।
কুয়ার মধ্যে ডুব দিতে হবে না, এখানে বালতি আছে, এটা দিয়ে জল তুললেই গোসল করা যাবে।
বালতি তো বৃদ্ধ মানুষ বলেই যা, সে তারা বেগম বিতু ছিল, আমার পরে তোর দাদি সে তারাই এই গৌর কালীর পূজা করতো। ডুবতে ডুবতে তাড়াতাড়ি।
কি আমল তামল বকছেন, কুয়ায় ডুব দিলে আমি উপরে উঠবো কিভাবে?
বোকা মাইয়া, কুয়ার চারিদিকে লোহার বেরি আছে না, তা ধরা উপরে উঠে আসবি।
কিন্তু কুয়ার পার তো খুব চওড়া, ভেতর থেকে উপরে ওঠা খুব কঠিন হয়ে যাবে।
আমি তো আছি তোরে সাহায্য করার লেগা।
চারদিক কেমন অন্ধকার অন্ধকার হয়ে আসছে, নীরার গা ছমছম করছে। না, ভয় পেলে হবে না, ভয় কিছু নেই। ও যা শুনছে তা ওর কল্পনা, একা একা রয়েছে, কল্পনার চরিত্রগুলো স্পষ্ট দেখতে পাচ্ছে। নীরা জোরে শব্দ করে বালতি কুয়ার ভেতর ফেলে, কেমন একটা অদ্ভুত শব্দ হচ্ছে জল আর বালতি, যেন জল তরঙ্গের অন্য রকম একটা সুর। এই সুরের সঙ্গে নীরা অনেক দিন ধরে পরিচিত, একটা রিমঝিম শব্দ শরীরে এসে ধাক্কা দিচ্ছে।
বাবা, এত ঘুম কখন থেকে ডেকে ডেকে ধাক্কা দিচ্ছি?
মানে আমি তো এতক্ষণ তো আমি আমি তো ওই
তোমার তো চিরকালের একই অভ্যেস, পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়া। এই বালিশের পাশে বইটা দেখছি, বই পড়ছিলে তাই না?
হ্যাঁ, বই পড়তে পড়তেই হয়তো ঘুমিয়েছি।
বাইরে যাবে? চলো চাটা কিছু খেয়ে আসি।
কেন, চাচি আসেনি?
আসতে চেয়েছিল, আমি বললাম আসতে যদি রাতই হয় তবে আর থাক না, এসে ভোরে রওনা দিলে হবে, আমাদের অসুবিধা হবে না।
ভালোই করেছো, চলো একটু ঘুরে আসি, আমি রেডি হয়ে আসছি।
যাক, নীরাকে নিয়ে টেনশনে কিছু নেই, সব ঠিকঠাকই আছে। প্রথম দুই দিন ও ভয় পেয়ে গিয়েছিল, জানে টানি করে হয়তো শরীর খারাপও লাগছিল, তাই ওরকম মাথা টাথা ঘুরে পড়ে গিয়েছিল। এই ছুরিটা ঠিক মতো কাজে লাগাতে না পারলে আর কাজ গোছানো হবে না।
চলো চলো যাও যাক।
আচ্ছা নীরা, বাসায় তুমি একা একা থাকো, খারাপ লাগেনি তো?
আমি ঢাকাতেও একাই থাকি, কোনো সমস্যা হচ্ছে না, আমি অভ্যস্ত এটাতে।
তোমাকে এখানে আমি একদমই সময় দিতে পারছি না, আসলে প্রজেক্টটা দাঁড় করাতে হলে একটু সময় দিতেই হয়, একবার সব ঠিকঠাক হয়ে গেলে দেখবে ঝাড়া হাত পা সব।
ইমতি সিনেমাটিক কথাবার্তা বলো না তো, তুমি জানো আমি আজও এসব প্রশ্রয় দিই না, আমি সবকিছু যুক্তি দিয়ে বিচার করি।
ও তাই? তা এটা কি জানো, পৃথিবীর একমাত্র যুক্তিভিত্তিক প্রাণী হচ্ছে গিয়ে মানুষ, অথচ সবচেয়ে যুক্তিহীন কাজ করতেই ভালোবাসে প্রজাতি। তুমিও করো, আর এটাই হচ্ছে রহস্য, বুঝলে?
জ্ঞান দিচ্ছ, আমি এসব মানি না। আর কোন যুক্তিহীন কাজটা আমি করেছি শুনি।
কি বলছো? দেখ তুমি তো যথেষ্ট রোমান্টিক গান করো, কবিতাও পড়ো, ভিজলে ঠান্ডা লাগবে জেনেও ভেজো, আবার বলছো এসব মানো না।
গান কবিতা বৃষ্টিতে ভেজা এসব জীবনেরই অংশ, রহস্য নয়। রহস্য হচ্ছে ধোয়াটে বিষয়, ভীতু মানুষরা রহস্য পছন্দ করে কারণ তারা যুক্তি দিয়ে রহস্য ভেদ করতে পারে না।
মানে কি বলতে চাচ্ছ, পৃথিবীর সমস্ত ঘটনার কি যৌক্তিক ব্যাখ্যা আছে বলে তোমার মনে হয়?
অবশ্যই আছে স্যার।
আমি মানতেই পারলাম না, জগতে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যাই নেই, কোনো তর্ক দিয়ে সমাধান হয় না।
কেমন?
তুমি জানো না হয়তো, আমার দাদির এক অদ্ভুত মেয়ের সন্তান হয়েছিল, মেয়েটির কাঁধে চোখ হয়েছিল এবং জন্মের পরই তাকে আতুর ঘরের ধাপটি ঠান্ডা পানিতে রেখে লোহার দায়ে লবণ পুড়িয়ে খাইয়ে মেরে ফেলে, কেননা ওই সন্ধ্যে পৃথিবীতে বেঁচে থাকলে ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারত। প্রকৃতি নিজেও নিয়মের বাইরে কিছু সহ্য করতে পারে না, প্রকৃতি তাই রহস্য নিজের কাছে গোপন রাখে যা মানুষকে ভেদ করতে দেয় না।
এর সঙ্গে অলৌকিক কি ঘটনা সেটা তো বুঝতে পারছি না।
আচ্ছা, সন্তান পেটে আসার পর আমার দাবি প্রতি রাতেই স্বপ্ন দেখতেন, একটি ফুটফুটে সুন্দর মেয়ে তাকে বলছে, আমাকে বাঁচাও, সবাই আমাকে মারবে, মা আমাকে বাঁচাও।
ইন্তি এটা কোনো অলৌকিক বিষয় না, আমি যতদূর শুনেছি তোমার দাদি অন্তঃসত্ত্বা হয়েছেন একদম অল্প বয়সে, বিয়ের 5 বছর পর। বিয়ের 5 বছর পরে উনি যখন প্রেগনেন্ট হলেন তখন তিনি সবেমাত্র বয়সন্ধিকালে পৌঁছেছেন। ওই সময়টাতে মেয়েদের বিভিন্ন হরমোনাল চেঞ্জের কারণে গুরুতর মানসিক অস্থিরতা থাকে যেটা সে কাউকে বোঝাতে পারে না, যার ফলে সে অনেক অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে যায়। দাদিও গেছেন সেজন্যই মেয়েটাকে স্বপ্নে দেখছেন। এটা কিন্তু ভৌতিক কিছু নয়, আবার অলৌকিকও নয়, এর ব্যাখ্যা আছে।
কিন্তু ব্যাপারটা তো সত্যি হয়েছিল, তার সন্তানটিকে তো মেরেও ফেলা হয়েছিল।
তারও যৌক্তিক ব্যাখ্যা আছে।
কি ব্যাখ্যা তোমার মনে হচ্ছে?
প্রথম, বিয়ের 5 বছর পর উনি প্রেগনেন্ট হলেন। দ্বিতীয়ত, বয়সন্ধিকালের তীব্র মানসিক বেদনা, অভিমান, মন গড়া চিন্তা, সন্তান দেরিতে হওয়ার অজানা ভয়, অল্প বয়সে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কের চাপ, সব মিলিয়ে একটা অজানা শক্তির জন্ম দিয়েছে, বিজ্ঞানে যাকে বলে সাইকোকাইনেটিক শক্তি, যার ফলে মানুষ চারপাশে জিনিসপত্র শূন্যে ভাসতে দেখে, খাট টেবিল ঘরের আসবাবপত্র প্রবলভাবে নড়তে দেখে, কোনো কথা শুনতে পায় না, স্বপ্ন আর বাস্তবের পার্থক্য করতে পারে না। দাদির বাচ্চাটি হয়তো অন্য কোনো সমস্যার জন্য মারা গিয়েছিল, কিন্তু দাদি ভাবছে স্বপ্নে বাচ্চাটি বাঁচতে চেয়েছিল।
আমি জানি না, তবে আমার মনে হয় অন্য কিছু।
তার মানে তুমি কোনো ব্যাখ্যাই নিবা না, দাদি অচেতন মনের ভয়টাকে প্রতি রাতে স্বপ্নে দেখতেন, সাইকোকাইনেটিক শক্তির বলে স্বপ্নটাকে সত্যি বলে বিশ্বাস করতেন।
আর ওই অদ্ভুত সন্তানের ব্যাখ্যাটা দাও।
হয়তো অতিরিক্ত ভয়, টেনশন, মানসিক চাপে প্রেসার প্রচন্ড বেড়ে প্রিম্যাচিউর বেবি হয়েছিল। সেই সময় চিকিৎসা বিজ্ঞান এতটা আধুনিক ছিল না, বা গ্রামে আধুনিক সেবা পাওয়া সম্ভব ছিল না।
তার মানে দাদির স্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া অসম্ভব নয়, তাই বলছো?
তুমি এখনো এসব বলছো? আমিও তো এখানে এসে তোমার দাদিকে কয়েকদিন টানা স্বপ্নে দেখেছি, তাহলে এটাও কি অলৌকিক?
মানে বলনি তো?
ইমতি এটা বলার মতো কোনো ঘটনা নয়, আমি জানি কেন এসব স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে পরিষ্কার।
তুমি সাইকোলজির স্টুডেন্ট, সব ব্যাখ্যা তোমার কাছে রেডি, আমি তোর কথা বলে পারবো না?
এটা কথা বলার বিষয় নয়, এটা যৌক্তিক অযৌক্তিক বিষয়, তুমি অযথায় একটা ভিত্তিহীন তর্ক করে যাচ্ছ, তা আবার এই বিজ্ঞানের যুগে।
আমি বিশ্বাস করি বিজ্ঞান যতই আধুনিক হোক প্রকৃতির কিছু জিনিস চিরকালই পৃথিবীতে রয়ে যাবে, সেটা যুগ যুগ ধরে, নইলে পৃথিবীটা এত লোভনীয় মনে হতো না।
ঠিক আছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব ধ্যান ধারণা থাকবেই, তুমি তোমার চিন্তা ভাবনা নিয়ে হ্যাপি থাকলেই হলো, আর আমি আমারটা।
এতদিন তোমার সঙ্গে আমি আছি, অথচ জানিও না তুমি এত সুন্দর করে গুছিয়ে তর্ক করতে পারো।
মানে কি, আমি গুছিয়ে সংসার করতে পারি না?
তা তো মানতেই হবে, তা না হলে দেখা যাবে আবার গায়ত্রী দেবী তোমার উপর ভর করে আমাকে ভয় দেখাচ্ছে।
হেই দাঁড়াও দাঁড়াও, তুমি গায়ত্রী দেবীকে ভয় পাও?
না, ওই বিষয়টা নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। লোকই কলকে যে যার মতো ভালো থাকুক না।
নীরা ইমতিয়াজ দুজনের যুক্তি তর্ক হাসি ঠাট্টা সবকিছু মিলিয়ে ভালোই আছে, সুখে কেটে যাচ্ছে ওদের দিন। ছুটিতে ইমতিয়াজ চেয়ে নীরাই বেশি এনজয় করছে। ওরা দুজনে ঘুরে ফিরে বাড়ি এসে রাতের খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিল, কিন্তু নীরার ঘুম আসছে না। দুপুরের স্বপ্নটা সে আবার শুরু থেকে শেষ পর্যন্ত মনে মনে মিলিয়ে নিল। এত বাস্তব মনে হচ্ছিল কেন বিষয়গুলো? তবে ভাঙা আয়না, শ্বেত পাথরের হামানদিস্তা, লাল সালুতে মোড়া হাতের লেখা বই, এই সব ঘটনা নীরা ইমতিয়াজের কাছ থেকে চেপে গেল। ভেবেছিল বলবে, কিন্তু বিকেলের ওই সব কাহিনী শুনে আর বলার ভরসা পাচ্ছে না। বলতে গেলে দেখা যাবে পুরো ঘটনার কোনো সঠিক ব্যাখ্যাও পাবে না, ঢাকা ফিরে যেতে হবে। ইমতিকে নিজ থেকে না বললে ও জোর করবে না নীরা জানে। স্বপ্নের ব্যাখ্যা ভাবতে ভাবতে নীরা একসময় ঘুমিয়ে পড়লে। একটা অদ্ভুত শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ কুয়াতে বার বার বালতি ফেলছে আর তুলছে। দূর থেকে মিহি হয়ে শব্দটা আসছে। নীরা ঘুম ভেঙে গেল। ও নিশ্চিত ও এখনো স্বপ্নের মধ্যেই আছে। নীরা ঘুরে গেছিল, হাসতে করে দরজা খুলে হাঁটতে হাঁটতে গোরকালের মূর্তির ঘরে চলে গেল। গায়ত্রী দেবী পুজো করছেন, তাকে অন্যরকম লাগছে। ঘন কালো কোকড়ানো চুলের মাঝখানে টকটকে লাল সিঁদুর ভর্তি শিথিল, চোখগুলো দিয়ে নীলা বাবা ছিটকে পড়ছে। মনে হচ্ছে উনি মানুষ নন, অশরীরী কোনো আত্মা।
আমার সঙ্গে মন্ত্র পাঠ কর।
জবা ফুলের মালাটা কি আপনি গেঁথেছেন?
হ্যাঁ, জবার মালা ছাড়া তুই পূজা করবি নাকি?
আপনি আপনি তো দেখতে একদম এই মূর্তিটার মতো।
আমি অত্যাধিক স্বামী ভক্ত ছিলাম, ছোটবেলা থেকেই শিবের পূজা করতাম। আমার স্বামী আমারে পাগলের মতো ভালোবাসতেন, তার কারণ আমার নীল চোখ আর গৌর গায়ের রং। তিনি আমার রূপে মুগ্ধ আছিলেন, বেশি মুগ্ধতায় মানুষ পাগল হইয়া যায়, উনিও হয়েছিলেন। তাই আমারে ধাক্কা দিয়া কুয়ায় ফেলছিলেন, কিন্তু আমার মৃত্যু উনি সহ্য করতে পারেন নাই। তাই
এসব কথা আপনি কেন আমাকে বলছেন?
দরজা না দরকার?
না দরকার নেই, কারণ যা ঘটছে সব স্বপ্ন। স্বপ্ন ভেঙে গেলেই দেখবো আমি ঘরে শুয়ে আছি।
তুই এত দূর যখন আসছিস তখন তোরে আমার কথা শুনতেই হইব।
আমি তো নিজেই এসব কল্পনা করছি।
তোর মধ্যে ভয় বিষয়টা খুবই কম, সেই জন্যই তোরে আমার এত পছন্দ হয়েছে। সেতারা বেগম ভীতু ছিল, আইসা সেতারার সেই ভয়ঙ্কর সন্তানের গল্পটা শুনছস?
শুনেছি, আমি আর কিছু শুনতেও চাই না, এসব এসব আমার কল্পনা।
থাক, তুই এখন ব্যাখ্যা খুঁজতাছস। সেতারার যে গল্পটা তুই জানস না সেইটা বলি। সেতারা বেগমের লাশ ওই কুয়ায় দেখা যায় এইটা জানস?
ভীতু লোকজন নিজে ভয় পায় বলে ওরা ভয়ের গল্প বানাতে ভালোবাসে, আপনিও তাদের মতো একজন।
সবাই সেতারা বেগমের মৃত্যু দেখছে, কিন্তু আসলে সেতারা বেগম নিজেরে এই গৌরকালী মূর্তির জন্য বলি দিছিল।
আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছেন এসব?
আমি নিজে ওর স্নান করাইয়া কুয়ার জলে ফেলছি, ওর আত্মা ও নিজেই গৌরকালী মূর্তির জন্য বিসর্জন দিছে। লোকে যেটা দেখছে সেইটা ওর শরীর, আর তার মৃত্যু তো অনেক আগেই হয়েছিল।
ওই কুয়াতে তো ডুবে মরার কথা নয়, কারণ কুয়ার জল খুবই কম, আর চারদিকে এমন ভাবে লোহার বেড়ে দেয়া যে কেউ ওগুলো ধরে উপরে উঠে আসতে পারবে।
হ্যালো সল, তোর কুয়ায় ফেলে দেখি তুই উঠে আসতে পারস কিনা।
চলেন যাই।
তারা আগে পূজাটা শেষ করে নেই।
গৌরকালী মূর্তির শরীর যেন চকচক করছে। চাঁদের আলো এখানে ঢোকার কথা নয়, কিন্তু মূর্তির গায়ে একটা আলো এসে পড়েছে। দুধ সাদা মূর্তির চোখগুলো যে অতি দামি রত্ন নীলকান্ত মণি তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। এত সুন্দর নীলাভ চোখ, গাঢ় নীল রঙের দুটি মীরার চোখে পড়ল। রক্তের মতো লাল হয়ে আছে মূর্তির জীব, মনে হচ্ছে জীবন্ত। হাত দিলে মীরার হাতে রক্ত লেগে যাবে। গৌরকালী মূর্তির গলা থেকে পা পর্যন্ত জবা ফুলের মালা। এই তো বাম পাশে ওই শিবলিঙ্গটাও দেখতে পাচ্ছি মীরা। আশ্চর্য, এটা কি ফুল? হ্যাঁ হ্যাঁ, মীরা তো বইতে পড়েছিল কিন্তু মনে করতে পারছে না। হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে, এটা আকন্দ ফুল। বইতে গোটা গোটা করে লেখা ছিল, আকন্দ ফুল ছাড়া শিবের পুজো হয় না। এত সুন্দর হালকা বেগুনি রঙের একটা ফুল মীরা আগে কখনো দেখেনি। গায়ত্রী দেবীর মঞ্চে গৌরকালী মূর্তি জীবন্ত হয়ে উঠছে। মীরা এখন সম্পূর্ণ ঘোরের মধ্যে রয়েছে, সমস্ত কিছু প্রবল ভাবে দুলছে। আচ্ছা ভূমিকম্প হচ্ছে না তো? গায়ত্রী দেবী এবার মাথা তুলে মীরাকে ডাকল। এই ডাক মীরা এড়াতে পারবে না। চল কুয়ার কাছে যাই, মাছ সন্তুষ্ট হবে। মীরা উঠে গায়ত্রী দেবীর পেছন পেছন হাঁটতে লাগল। জবা গাছের নিচে এসে গায়ত্রী দেবী অনেকগুলো জবা ফুল তুলে নিল এবং অদ্ভুত ভাবে একটার উপর আরেকটা রাখতেই মালা হয়ে গেল।
গলায় মালাটা দিয়া নে।
মালা দিয়ে কি হবে?
মালা পরাইয়া তারপর তোরে স্নান করাবো। বানানো পাটাতে ওইটা দাঁড়াতে দেখি, পা ধুইয়া মুসা দেই।
মীরার মনে হলো কেউ তাকে সমস্ত শক্তি দিয়ে কুয়ার দিকে ঠেলে দিচ্ছে। মীরা আপ্রাণ চেষ্টা করছে কুয়ার থেকে উপরে ওঠার, কিন্তু লোহার বেড়িগুলো ধরতে পারছে না সে। কুয়ার ভেতরের দেয়ালটা পুরনো শ্যাওলায় খুব পিচ্ছিল হয়ে আছে, বার বার হাত ফসকে পানিতে পড়ে যাচ্ছে। একসময় মীরা ক্লান্ত হয়ে আর চেষ্টা করল না। মীরার মনে হচ্ছে মীরা গভীর কোনো ঠান্ডা জলে তলিয়ে যাচ্ছে। জলের রংটা নীলকান্ত মণির মতো নীল। মীরার জ্ঞান ফিরল পরদিন দুপুরের পর। প্রচন্ড জ্বরে ভুল বকছিল, ইন্টার অস্থির হয়ে আছে, চাটি সহ আরো অনেকেই ছিল অপরিচিত, মীরা চিনতে পারছিল।
ইমতি, ইমতি আমার কি হয়েছিল?
তুমি আমাদের বাড়ির কুয়ায় পড়ে গিয়েছিলে মীরা।
কি? আমি কি বলছো তুমি? আম্মাজি, আমরা ভোরে নদীর পাড় দিয়া হাইতে আসার সময় দূর থেকে আপনার দেখছিলাম, আপনার তাতারেও কইতাছিলাম, দেখছেন কাণ্ড, মাইয়াটা আবারও ভোরবেলা একলা খেয়ে হেনাইছে কুয়ার পাড়েও করে ডাকি, কইতে কইতে দেখি আপনি নাই, কুয়ার ভিতরে পইরা গেছেন। শব্দ শুই না আপনার চাচা নদীর মাঝি করে ডাক দিয়া নিয়ে আইল, আর আমি দৌড়াইয়া গিয়া আব্বা দিদে ডাইকা তুললাম, হের পর লোকাই না আপনারে তোলা হয়েছে।
ভাগ্যিস চাচা চাচি ওই পদ দিয়ে আসছিল, তা না হলে তো আমি জানতেই পারতাম না তুমি কুয়ার ভেতরে পড়ে আছো। আর আমি বিশ্বাসই করতে পারছি না নীরা
আমাকে আমাকে কে কুয়ায় ফেলে দিল, আর আমি কুয়ার কাছে গেলাম কখন বলো তো? আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে।
তুমি আর কথা বলো না তো প্লিজ, রেস্ট নাও, একটা কিছু খেয়ে ওষুধ খেয়ে নাও।
হ্যাঁ কিছু খেতে দাও, খুব ক্লান্ত লাগছে।
আচ্ছা ইমতিয়াজ সাহেব, আপনার স্ত্রী কি প্রায় অজ্ঞান হয়ে যায়, মানে কোনো কারণ ছাড়াই?
মাঝে মধ্যে এমনটা হয়, আসলে একা একা বাসায় থাকে তো,
খাওয়া দাওয়া একটু অনিয়ম হয়তো করে, প্রেশারটা একটু লো হয়ে গিয়েছে
আমার মনে হয়। মানে আমি শিওর নই, আপনার ওয়াইফের মনে হচ্ছে এপিলেপসি অর্থাৎ মৃগী রোগ থাকতে পারে। এ ধরনের পেশেন্ট পানি বা আগুনের কাছে গেলে বিভিন্ন সিমটম দেখা যায়।
আপনি যে ধরনের সমস্যা আন্দাজ করছেন ডাক্তার সাহেব, সে ধরনের কোনো সিমটম আমার চোখেই পড়েনি। ঠিক আছে, তারপর আপনি যখন বলছেন আমি ঢাকায় ফিরেই ওর প্রপার ট্রিটমেন্ট করাবো।
আজ তাহলে আসি, আপনারা তো মনে হয় খুব শীঘ্রই ঢাকা চলে যাচ্ছেন।
হ্যাঁ তা যাচ্ছি।
ভালো থাকবেন।
আপনিও ভালো থাকবেন ডাক্তার সাহেব।
মীরা জ্বর সেরে একটু সুস্থ হতেই ইমতিয়াজ ঢাকায় ফিরে এল। যে দুদিন ছিল সারাক্ষণই মীরার কাছে কাছে ছিল। ঢাকায় ফিরে আসার পর কয়েক সপ্তাহ কেটে যাবার পর বিভিন্ন টেস্ট করে ডাক্তার জানালো মীরা প্রেগনেন্ট। তার মানে প্রচণ্ড রকম শারীরিক অসুস্থতায় সেদিন মাথা ঘুরে ও কুয়ায় পড়ে গিয়েছিল হয়তো, এটাই ডাক্তারের ধারণা। কিন্তু গ্রামে কেন ধরা পড়ল না কে জানে, এটা রহস্যই রয়ে গেল। ডাক্তার শফিক ইমতির বন্ধু, সে ইমতিকে সম্পূর্ণ টেনশন ফ্রি থাকতে বলল। মীরার আর অন্য কোনো সমস্যা নেই, ইমতি সব ভুলেও যাচ্ছে, শুধু একটা খটকা ওর মধ্যে রয়ে গেছে। মীরার সিঁথিতে সেদিন সিঁদুরের মতো লাল রক্ত লেগেছিল। হতে পারে মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় হয়তো মাথা কেটে রক্ত বের হয়ে গেছিল, কিন্তু সেটা তো কুয়ার পানিতে ধুয়ে যাওয়ার কথা, হিসেবটা ঠিক মিলছে না। এই নিয়ে অবশ্য মীরাকে কিছু বলল না, কারণও বেঁচে আছে এটাই যথেষ্ট। তার উপর ওদের সন্তান পৃথিবীতে আসছে, এটাই মূল আনন্দ এবং ভাবনার একমাত্র সুখ। 3 বছর পরের কথা, অনেকগুলো দিন কেটে গেছে, মীরা আর কোনো দিন গ্রামে যায়নি। ইন্টার প্ল্যান ওর স্কুল লাইফের এক ফ্রেন্ডের উপর ছেড়ে দিয়েছে, ওরা ওদের মতো সব চালাচ্ছে। শুধু ইন্টির ভাগের যে টাকাটা আসছে তা ব্যাংকে জমা হচ্ছে। ইন্টি এখন একটা বিদেশি ফার্মে জয়েন করেছে। ওদের মেয়ে অরিত্রা জন্মের পরপরই ওরা ইংল্যান্ডের বার্মিংহামে চলে এসেছে, এখানেই থেকে যাওয়ার ইচ্ছে। মীরা মেয়ে, সংসার, বাগান, বইপত্র নিয়ে বেশ ভালো আছে। ব্যস্ততায় কেটে যাচ্ছে ওর দিনগুলো। প্রতিদিন মেয়ে অরিত্রার নতুন নতুন কাণ্ড দেখে ইন্টিকে সেসব ব্যাখ্যা করে বোঝাতে বোঝাতে ওর দিন কাটছে। একদিন হঠাৎ দুপুরে কিসের যেন শব্দ আসছে উপর থেকে। মীরা দৌড়ে দোতলায় গিয়ে দেখে অরিত্রা একটা শ্বেত পাথরের হামান্দিস্তায় কি যেন ভাঙছে। অরিত্রার চুল ঘন কালো, মীরা এমনি কারোর চুলই কোঁকড়ানো নয়, অথচ মেয়েটার চুল প্রচন্ড রকম ঢেউ খেলানো। এমনি বলে ওর দাদি সিতারা বেগমের কোঁকড়ানো চুল নাকি অরিত্রা পেয়েছে। দাদিকে সে ভীষণ ভালোবাসত বলে ওর কাছে অরিত্রার মধ্যে দিয়ে ফিরে এসেছে দাদি। কি জানি হতেও পারে, যদিও মীরা এসব বিশ্বাস করে না, ওর ধারণা হরমোনাল কোনো কারণে চুলটা কোঁকড়া হয়েছে। কিন্তু মীরা চমকে উঠল, অরিত্রা এই হামান্দিস্তা কোথায় পেল? ইমতিয়াজের গ্রামের বাড়ি থেকে হয়তো হামান্দিস্তাটা মীরা ব্যাগে করে নিয়ে এসেছিল, কিন্তু এটা বার্মিংহামে কিভাবে এলো? নিশ্চয়ই কোনো কিছুর ভেতরে করে চলে এসেছে, ওরা খেয়াল করেনি। তবে মীরা যে আনেনি এটা নিশ্চিত, ইমতি এনেছে কি? তা না হলে কিভাবে সম্ভব? মীরা নানান ভাবে নিজেকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে লাগলো। হঠাৎ অরিত্রার দিকে চোখ পড়তেই মীরা স্তব্ধ হয়ে গেল। কি দেখছি মীরা? অরিত্রার চোখ নীল কান্ত মনির মতো গাঢ় নীল, আর সেখান থেকে নীল আভা যেন দুটি হয়ে ঘরময় ছড়িয়ে যাচ্ছে। ওকে দেখতে অবিকল সিতারা বেগম, নাকি গায়ত্রী দেবী, নাকি গোরকালের মূর্তির মতো লাগছে। শরীরটা শ্বেত পাথরের মতো দুধ সাদা, মাথায় ঘন কালো কোঁকড়ানো চুল, আর অতি দামি রত্ন নীলকান্ত মনির চোখ। অপূর্ব সে দৃশ্য, এই দৃশ্য মীরা আগেও দেখেছে, অবশ্যই দেখেছে। এই দৃশ্যই কি কোনো অলৌকিক ঘটনা যা ব্যাখ্যা হয় না? প্রকৃতির কোনো পুনরাবৃত্তি? বন্ধুরা, শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী, এবং আজকে কাহিনীর নাম ছিল পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি লিখেছেন এবং নাট্যরূপ দিয়েছেন মাকসুদুর রহমান মেঘলা, তার নিজের লেখা,
কাহিনী এটি। আর এই নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি। আর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যারা, তার আগে জানাচ্ছি যে এডিটিং এবং সাউন্ডে ছিলেন খালিদ। এবং নীরাজ চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, ইমতির চরিত্রে জাহিদ, চাচির চরিত্রে অভিনয় করেছেন সিফাত, দাদি গায়ত্রী অথবা সেতারা দেবীর চরিত্রে অভিনয় করেছেন কুমকুম, ডাক্তারের চরিত্রে খালিদ। অনেকে লিখে পাঠিয়েছেন কুমকুমের কথা, আজকে কুমকুম খুব দারুণ একটা চরিত্রে অভিনয় করেছেন, সেটা হচ্ছে তিনজনের চরিত্রে অভিনয় করেছেন, একটা দাদি, গায়ত্রী দেবী এবং সেতারা বেগম। অনেক বন্ধু চলে এসেছে ইতিমধ্যে এবং তার আগে পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ জানাতে চাই। এবং অবশ্যই আমাদেরকে নতুন যে কাহিনী দিয়েছেন মেঘলা, মাসুদুর রহমান মেঘলাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি কাহিনী আমাদেরকে উপহার দেওয়ার জন্য কুয়াশার কুয়াশাতে। অনেক অনেক SMS, অনেক ভালো সাড়া পাওয়া গেছে আজকে, সবসময় পাওয়া যায়। আজকে নতুন লেখা খুব চমৎকার, অসাম, জাস্ট অসাম লিখেছে রাফি। তানবীর লিখেছে লাকসাম থেকে, আমিও আমার ভাই ফয়সাল, শাহাদাত আমার ছোট ভাই রাফসান, লাইট অফ করে কুয়াশা শুনছি। শিবাজি লিখেছে ঢাকা থেকে, আপনি ড্রাকুলার মতো গল্প শুনতে চাই। 23 তারিখ আমার এক্সামের রেজাল্টের, তার জন্য দোয়া করবে, নিশ্চয় দোয়া করি শিবাজি। অবশ্যই সামনে একটা ক্লাসিক নিয়ে আমরা কাজ করবো, একটা না অনেকগুলো ক্লাসিক নিয়ে আমরা কাজ করবো, শুনতে পাবে। আর লিখেছে আমি আমার বাবার সাথে রুম অন্ধকার করে কুয়াশা শুনছি, দ্য স্টোরি সাউন্ডেড রিয়েলি রিয়েলি লাইফ লাইক ইন ডার্কনেস, এথিকা লিখেছে। থ্যাংক ইউ এথিকা। তাসনিয়া তাসিন চিটাগং থেকে লিখেছে আপু থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ ফুল কুয়াশা টিমকে বিজয় দিনে আমাদের এত সুন্দর গিফট দেওয়ার জন্য, উই আর ভেরি হ্যাপি। তোমাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা। আর লিখেছে শেখ আনিস গুলশান নিকেতন থেকে, শামিন আপু নীরার অনেক সাহস ছিল, সাধারণত মেয়ে মানুষের এত সাহস থাকে না, আমারও অনেক সাহস আছে, আমি ভয় পাই না। মেয়ে মানুষ আবার কেমন কথা বলো, মেয়েদের বলা উচিত ছিল মেয়েদের সাহস থাকে না, এটা আমি বিশ্বাস করি না। আসলে ছেলে মেয়ে বলে কোনো কথা নেই, ভয় তো একটা অনুভূতি, আর কে কতটা ভয় পাবে বা কে কতটা সাহস দেখাবে এটা ডিপেন্ড করে সেই মানুষটার উপরে। আর অনু লিখেছে মিরপুর থেকে, আপু গল্পটা অনেক নাইস অ্যান্ড সুপার হিট, অ্যান্ড বিজয় দিবসের অনেক শুভেচ্ছা আপু, একবার তোমাদের অ্যাড্রেসটা দিও আমি গল্প পাঠাবো। আচ্ছা অ্যাড্রেসে এক্ষুনি লিখে আমি জানিয়ে দিচ্ছি, ABC রেডিও ঢাকা ট্রেড সেন্টার, সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। কামাল লিখেছে সাজিদ, কামাল সাজিদ আম সরি, চিটাগং থেকে লিখে হাই আপনি কেমন আছেন, স্টোরিটা অসম হয়েছে। পুতুল লিখেছে টঙ্গী থেকে, আয়েশা আমিন আপু কেমন আছো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, আই লাভ কুয়াশা, থ্যাংকস কুয়াশা টিম। জসিম লিখেছে আপু তুমি আমার সব SMS পড়ো সেজন্য থ্যাংকস আপু, তুমি অনেক সুইট, একেবারে কাঁচা আমের মতো। ওকে, কাঁচা আমের চেয়ে আম কি মিষ্টি হয় নাকি জানতাম না আমি। কক্সবাজার থেকে লিখেছে সাকিব, হাই আপু আমি কুয়াশাকে অনেক ভালোবাসি, আই লাইক কুয়াশা এবং থ্যাংকস কুয়াশা টিম। ওকে, সাইদ লিখেছে আপু ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড, থ্যাংকস আপু থ্যাংকস। কল্যাণপুর থেকে জুবাইর লিখেছে কাহিনীটা অসম। উজ্জ্বল দাস ধানমন্ডি থেকে লিখেছে আমার মিষ্টি শর্মিন আপু মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইল, আজকে স্টোরিটা খুব ভালো লেগেছে, আপনার জন্য মহান বিজয় দিবসের শুভেচ্ছা থাকলো আমার এবং ABC-র তরফ থেকে। প্রমিলা লিখেছে চিটাগং থেকে, ওয়াও আজকে স্টোরিটা অনেক জোস ছিল, হাই আপুনি আমি তীর্থ, স্টোরি নিয়ে কোনো কথা হবে না বিকজ ইয়োর প্রেজেন্টেশন ইজ ভেরি গুড, কিন্তু আপু প্লিজ বলো কাল ABC-র স্পেশাল কি প্রোগ্রাম আছে, কালকে তারা রামপাম আছে, তার আগে তারা রামপামের সঙ্গে একটা বিশেষ আয়োজন আছে ABC-র, আরও সারাদিন ব্যাপী তো আছেই, তো সঙ্গে থেকো তাহলে জানতে পারবে। রাজকুন্দা লিখেছে উত্তরা থেকে, আপনি অ্যান্ড কুয়াশার টিম মেম্বার সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা, তোমাকে বিজয় দিবসের শুভেচ্ছা। ফরহাদ লিখেছে চিটাগং থেকে, আপু আমার কিন্তু একটু ভয় লাগেনি, তবে আমার খুব মজা লেগেছে, থ্যাংক ইউ আপু। সৌরভ লিখেছে আগারগাঁও থেকে, খুব ভয় পেয়েছিলাম একা শুনি তাই। তানবীর লিখেছে লাকসাম থেকে, আমি ও আমার ভাই ফয়সাল শাহাদাত, এটা কথা আমি একবার পড়েছি। আর আপু একটু ভয় লাগছে বাট মজা লাগছে। রুবেল লিখেছে নারায়ণগঞ্জ থেকে, আপু আজকের স্টোরিটার নাম নীলকান্ত মনি। হ্যাঁ, নীলকান্ত মনি হলেও মন্দ হতো না, তবে এটার নাম দেয়া হচ্ছে পুনরাবৃত্তি। সাকিব লিখেছে হাই আপু আই লাভ কুয়াশা, রাকিব লিখেছে কিশোরগঞ্জ থেকে, আর কিছু লিখিনি, নাম পাঠিয়েছি শুধু। তন্ময় লিখেছে সন্দীপ থেকে, ওরে বাবা আজ অনেক ভয় পেয়েছি, কি করব বুঝতে পারছি না। আমি কিন্তু প্রচন্ড ভয় পেয়েছি আজকে, তবু আমি এমন একটা ভয়ের ভাব ছিল, খুব যে ভয়ঙ্কর কিছু, কিন্তু প্রতিটা মুহূর্তে মুহূর্তে মনে হচ্ছিল কি জানি একটা হবে, কি জানি একটা। এবং চোখের সামনে আমি সেই কুয়োটা দেখতে পাচ্ছিলাম, গায়ত্রী দেবীকে দেখতে পাচ্ছিলাম, নীরাকে দেখতে পাচ্ছিলাম, এবং সেই রাত 3:45 গা ছমছম করা কেমন একটা অনুভূতি, সব মিলিয়ে আমি আজকে জানি না আমি আজকে রাতে ঘুমোতে পারবো কিনা। আর কক্সবাজার থেকে সাকিব আবারও লিখেছেন, আচ্ছা, আসসালামু আলাইকুম সিস্টার, হ্যাপি ভিক্টরি ডে আপু, আই লাভ শারমিন আপু অ্যান্ড নাইস স্টোরি, চিটাগং থেকে লিখেছেন এটা। নাদিয়া লিখেছে গাজীপুর থেকে, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ নাদিয়া। এটাকে লিখেছে স্বরূপ, লিখেছে শারমিন আপি আজকের কাহিনীটা কে, এটা কি লিখেছেন ভাই আমি বুঝতে পারছি, আপনি প্লিজ আর একবার লিখে পাঠান। সাকিব লিখেছে হাই আপু আমি তোমার নিউ ফ্রেন্ড, ওয়েলকাম সাকিব। লাবিব লিখেছে নীরা কি, আচ্ছা এটা এখানে কিছু সেরকম তো মেনশন করা হয়নি, যেহেতু দাদি বলা হচ্ছিল তো সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছিল যে কি হতে পারে, ইমতিয়াজের স্ত্রী যখন, তাই না, একটা অবান্তর প্রশ্ন। শিমুল লিখেছে হ্যালো শারমিন আপু, হাউ ইউ, স্টোরিটা অসম, থ্যাংক ইউ শিমুল। আমি শামিম আহমেদ, ওরে বাবা কোনা বাড়ি থেকে লিখেছেন, কিন্তু কি যে লিখেছেন, আমি পড়তে গিয়ে অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই আমি বুঝতে পারছি না কি লিখে পাঠিয়েছেন, কিন্তু অনেক লম্বা লিখেছেন। কোহিনুর লিখেছে প্যারিদাস রোড থেকে, শামিন আপু কেমন আছো, আজকের গল্পটা খুব ভয়ের, তাই নাকে মুখে লেপ দিয়ে শুনছি, ওকে। আর লিখেছে জুয়েল ঢাকা থেকে, জানি ভুলে গেছে তবুও বলছি কেমন আছো, আচ্ছা না আমি ভুলে যাইনি কাউকে, আমি ভালো আছি। অরুণী লিখেছে কুয়াশা আমার আশা, কুয়াশা ভালোবাসা, কুয়াশা যে ভয় দেয় দেয়নি তা মশাও। সাইফুল লিখেছে মহেশখালী থেকে, শামিন আপু আপনার কাছে আমার প্রথম SMS, আজকের গল্পটা একেবারে ভিন্ন। তাপস লিখেছে চাচি নীরাকে মেরে ফেলবে, আর চাচি বারবার দাদি সেজে নীরাকে ভয় দেখানো ট্রাই করছে, না একেবারেই না, একেবারেই না, কিছুই মিলেনি প্রেডিকশন। আর তুষার লিখেছে রাউজান থেকে, শামিন আপু আমি, আপনি কেমন আছেন আপু, আচ্ছা শোনেন না তুষার আমি একটা কথা বলছি, কাহিনী কিন্তু কাহিনী, এগুলো তো ফিকশন, এখানে এত যদি মানে খুঁত খুঁজতে যান বা এত কিছু খুঁত খোঁজা বলবো না, এত কথা যদি এত কিছু করতে, তাহলে তো কোনো কাহিনী শোনানো যাবে না, এটা তো গল্প নাকি। জাহিদ লিখেছে গাজীপুর থেকে, আই লাভ ইউ কুয়াশা, আচ্ছা শারমিন আপু আমি আমি ইমরান কক্সবাজার থেকে, স্টোরিটা খুব নাইস। অন্তু লিখেছে, অন্তু দেবনাথ লিখেছে বড়িঘাট থেকে, আপু ভয় ভয় লাগছে পূজা, আমি কুয়াশা শুনছি, আমি পূজা দেব কুয়াশা শুনছি, আপু প্লিজ হাই বলে দাও, ওকে হাই বলে দিলাম হাই। বিজয় দিবসের শুভেচ্ছা নিও, আমি শাওন, আমার ফ্রেন্ড বিহান এবং আমি কুয়াশা শুনছি, খুব ভয় লাগছে, আপু প্লিজ SMS পড়বে কিন্তু, ওকে। আপু কেমন আছো, হাসান পিউ ABC নেট, হাসান পিউ ABC নেটওয়ার্ক নেই কেন, তুষার চিটাগং লালখান বাজার, আমি কিছুই বুঝলাম না। রিফা লিখেছে, তানজিন লিখেছে চিটাগং থেকে, আপু অনেক ভয় লেগেছে, থ্যাংকস কুয়াশা টিম, নাইস স্টোরি, ভয়ঙ্কর, আই লাভ কুয়াশা। বাবলু লিখেছে কিশোরগঞ্জ থেকে, আচ্ছা নাম আর কিছু লিখেছে। রিফা লিখেছে বনানী থেকে, শামিন আপু নীরা আর ইমতিয়াজ কোন ধর্মের, এখানে ধর্মের কথা উল্লেখ করা হয়নি, যদিও গৌরকালীর মূর্তি নিয়ে একটা কাহিনী ছিল, একটা কাহিনী ডেফিনেটলি নীরার নাম শুনে ইমতিয়াজের নাম শুনে বোঝাই যাচ্ছে তারা কোন ধর্মের, যেহেতু তারা দাদি বলছিল বারে বারে, এগুলো খুব অবান্তর প্রশ্ন, বেটার এগুলা না লেখাটাই ভালো। আচ্ছা হীরা লিখেছে, আপু আমি আই এম সো স্যাড বাট আই থিঙ্ক দ্য স্টোরি ইজ ভেরি গুড। রিফা তাবাসসুম চিটাগং থেকে, আপু কুয়াশা খুব ভালো লেগেছে, তোমাকে বিজয় দিবসের শুভেচ্ছা।
মৌসুমি শাখারি বাজার থেকে লিখেছে, হাই শামিন আপু, তোমাকেও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের গল্পটা খুবই রহস্যময়, অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমাদের অনেক লম্বা সময় পার হয়ে গেছে, আর কয়েকটা এসএমএস আছে, আরো কয়েকটা এসএমএস পরে আজকে আমি বিদায় নিব। ফাতিমা লিখেছে, ঢাকা থেকে আমি আজকে প্রথম এখানে এসএমএস পাঠালাম। আচ্ছা, এই জিনিসগুলো কি সত্যি? না, এটা সত্যি, এটা একটা কাহিনী লেখা হয়েছে, সত্যি নয় মোটেই। আপু, আজকের কাহিনীটা অসম। আমার মনে হয় এই ঘটনাটির নাম মারবাড়ি। না, আমার মনে হচ্ছিল মারবাড়ি হলে খারাপ হতো না, কিন্তু মারবাড়ি নয়, এটা হচ্ছে পুনরাবৃত্তি আজকের কাহিনীটার নাম। শ্যামিনা পুত্র, এটা অনেক ভালো লেগেছে, কি হবে পরে এটা ভেবেই ভয় করছে। এটা বেশ খানিক আগে এসেছে, কিন্তু নাম পাঠিয়ে নিজে লিখেছেন। আর কল্যাণপুর থেকে জুবাইর লিখেছেন, কাহিনীটা অসম, এটা বোধহয় আরেকবার পড়লাম নাকি বুঝতে পারছি না। আপু, খুব ভয় লাগছে, নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, তাই বাকিটা শুনতে পারলাম না। রকিব খান হবিগঞ্জ থেকে। রাফিদ লিখেছে, চিটাগং থেকে পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে, গ্রামের বাড়ি যাব আগামী পর্ব থেকে, কুয়াশা মিস করবো। আহারে, অসুবিধা নেই, আর কাছ থেকে শুনে নিতে পারো আমাদের ওয়েবসাইটে গিয়ে। আমি বিজিবি নিজামুদ্দিন, শ্যামিন আপু, আমার আমি শুনছি আপনাকে, আমার আমার মনে হয় ডায়েরি দিবে, বা আপনি যে কি লিখেছেন, এত দুর্বোধ্য যে আমি এইটুকু পড়তে পেরেছি, তাই আমার নিজেকে নিজে ধন্যবাদ দিতে ইচ্ছে করে। তাই নিয়ে আরেকবার সুন্দর করে গুছিয়ে লিখলাম, পড়ে দিতাম। আপু কেমন আছো? আজকের কুয়াশার স্টোরি খুব রহস্যজনক এবং ইন্টারেস্টিং, খুব ভালো লাগছে। নাম নেই। জসিম লিখেছে, হাটহাজারি থেকে, কলেজ থেকে, মনে হয় গায়ত্রী দেবী নীরাকে ওই কুয়ার গর্তে ফেলে দেবে, এটাই তার ইচ্ছা, তাই দেখলাম। হাবিব তুহিন লিখেছে, নাটোর থেকে, আপু তোমার আম্মু নাকি খুব ভালো গল্প জানে, তুমি 20th এপিসোডে অনিন্দ ভাইকে বলেছিলে, সত্যি কি তাই? হ্যাঁ, আমার মার কাছ থেকে অনেক ভয়ের গল্প শুনেছি, অনেক অনেক ইন্টারেস্টিং গল্প আমার মা আমাকে ছোটবেলা শুনিয়েছে, এটা সত্যি কথা একেবারে। আর গয়নার বাক্স সিনেমার কাহিনীর সাথে মিল পাচ্ছি কিছুটা। বাই দ্য ওয়ে, আমি গতকালের JBSB-র গেস্ট সোহেলের এটা তো আমি দিতে পারবো না। আচ্ছা, আপনি লিখেছেন সেনসাম, আপনার নামটা কি রে বুঝলাম না কেমন নাম, গয়নার বাক্সের সঙ্গে কোনো মিল নেই। গয়নার বাক্স শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা বিখ্যাত একটি উপন্যাস, যেটা ছবি তৈরি করেছেন অপর্ণা সেন, মৌসুমী চ্যাটার্জি গয়নার বাক্স সে ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন এবং কঙ্কনা সেন শর্মা ছিল। আমার ভীষণ একটি প্রিয় ছবি, সে কারণে বলছি। কিছুটা মনে হচ্ছে, আসলে কি তাই, মোটেই তা নয়, একেবারেই ডিফারেন্ট একটি কাহিনী। ওটা তো কমেডি ছিল, কমেডি মুভি, এটা তো তা নয়। তো কি সময় শেষ, আমাকে বিদায় নিতে হচ্ছে। আজ 16 ডিসেম্বর, বিজয় দিবস, সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন আর দেশকে ভালোবাসবেন। শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.